রেইনডস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ আস-সিদ্দিক। এই সিরিজে আলোচিত হবে নবীদের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ খলিফাতে রাসূলুল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু আনহু জীবন, সময় এবং কর্ম নিয়ে।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا। সাজা একজন নারী হয়েও নিজেকে নবী দাবি করেছিল। সে বসবাস করত ইরাক সীমান্তবর্তী তাগলুব গোত্রে। সেই গোত্রের একজন সর্দার নারী ছিল সে। সময়ের আবর্তে তার অনেক অনুসারী হয়ে গেল, কিন্তু সকলেই যে তাকে নবী হিসেবে বিশ্বাস করে অনুসরণ করছিল বিষয়টা সেরকম ছিল না। বরং অনেক ক্ষেত্রেই তার সঙ্গী সাথী, তার অনুসারী যারা ছিল, তারা ছিল মূলত রাজনৈতিক ক্ষমতা নিজেদের অধিকারে রাখার জন্য একে অপরের সহযোগী, একে অপরের মিত্র। সাজা ভাগ্য গণনা করতে পারত এবং ভাগ্য গণনা এগুলো এক ধরনের কুফরি, মিথ্যা এবং প্রতারণার আশ্রয় নিয়ে সত্য মিথ্যাকে একত্রে মিশিয়ে মানুষের সামনে তারা এগুলোকে উপস্থাপন করত। সাজা তুলাইহা এবং মুসাইলামা আল কাজ্জাব উভয়ের সঙ্গেই যোগদান করেছিল। এবং আরও একজন ব্যক্তি যিনি সাজার সঙ্গে যোগদান করেছিলেন তিনি হচ্ছেন মালিক বিন নুয়াইরা। মালিক বিন নুয়াইরা তিনি একসময় মুসলিম ছিলেন, কিন্তু পরবর্তীতে আবু বকর সিদ্দিকের খিলাফতকালে তিনি ইসলাম ত্যাগ করেন এবং মুরতাদ হয়ে যান। তিনি জাকাত দিতে অস্বীকার করেছিলেন এবং তার আরও অন্যান্য অপরাধের মধ্যে ছিল সাজার সঙ্গে মিত্রতা স্থাপন করা এবং একত্রে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হওয়া। এমনকি বনু তামিমের যে সমস্ত শাখা তখনও ইসলামের উপরে প্রতিষ্ঠিত ছিল তাদের উপর আক্রমণ করার জন্য সাজাকে মালিক বিন নুয়াইরা অনুপ্রাণিত করছিল। শুধু তাই নয়, যখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি বাহিনী নিয়ে বের হলেন এবং এই ধরনের মুরতাদদেরকে দমন করতে শুরু করলেন, তুলাইহা আল আসাদি তার পরাজয়ের পর বুজাখা থেকে বুতা নামক অঞ্চলে যে সমস্ত গোত্রগুলো ছিল তারা অনেকে নিজেদের ভুল বুঝতে পারে এবং আবারও ইসলামের উপর প্রতিষ্ঠিত হয়। কিন্তু মালিক বিন ওয়াইরা তখনও নিজের অবস্থান স্পষ্ট করছিল না এবং সে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে অবস্থান করছিল। যখন মালিক বিন নুয়াইরা দেখল যে তার দুইজন মিত্র তুলাইহা পরাজিত হয়েছে, পলায়ন করেছে, সাজা নিজের নবী দাবি করা প্রত্যাহার করে সেও নিজের এলাকায় ইরাকের দিকে চলে গেছে, তখন সে নিজের বিপদ টের পেল, কারণ সে মিত্রবিহীন অবস্থায় একা হয়ে যায়। অপরদিকে খালিদ বিন ওয়ালিদ তিনি বাহিনী নিয়ে এই সমস্ত লোকেদেরকে দমন করছেন। খালিদ যখন দেখলেন মালিক বিন নুয়াইরা তিনি মিত্রবিহীন অবস্থায়, তিনি দ্রুত আক্রমণ করে তাকে দমন করার সিদ্ধান্ত গ্রহণ করলেন। অপরদিকে আনসার সাহাবায়ে কেরাম তারা কিছুটা ভিন্ন মতামত পোষণ করছিলেন। তারা বলছিলেন যে আমরা খলিফার অনুমতি গ্রহণ করি, অনুমতি নিয়ে এরপর আমরা আক্রমণ করি। অপরদিকে খালিদ বিন ওয়ালিদ তিনি বলছিলেন যে যদি আমরা অনুমতির অপেক্ষায় থাকি তাহলে এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে হবে। এবং আমরা দেখতে পাই যে বিভিন্ন অভিযানে বাহিনীর আমির যারা থাকতেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাদেরকে স্বাধীন সিদ্ধান্ত গ্রহণ করার সুযোগ দিয়েছিলেন। কাজেই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তার সিদ্ধান্ত অনুসারে তিনি বাহিনীর আমির। সাহাবায়ে কেরাম, আনসার সাহাবায়ে কেরাম তারা অনেকটা অনিচ্ছা সত্ত্বেও রাজি হলেন। শেষ পর্যন্ত অভিযান পরিচালনা করা হলো, মালিক বিন নুয়াইরা তার দলবলকে গ্রেফতার করা হলো এবং ঘটনার পরিসমাপ্তি হচ্ছে মালিক বিন নুয়াইরা তাকে হত্যা করা হলো, সে নিহত হয়েছিল। কিভাবে তাকে হত্যা করা হয়েছিল এই প্রসঙ্গে কয়েকটি বর্ণনা আমরা দেখতে পাই। বর্ণনাগুলো মূলত দুই ধরনের। প্রথম ধরনের বর্ণনা হচ্ছে খালিদ বিন ওয়ালিদ সরাসরি মালিক বিন নুয়াইরার সঙ্গে আলোচনা করেছেন, তাকে জাকাতের বিষয়ে জিজ্ঞাসা করেছেন, সে জাকাত প্রদান করতে অস্বীকৃতি জানিয়েছে, ফলে মুরতাদ হিসেবে তাকে ইসলামী আইনের শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। দ্বিতীয় বর্ণনায় দেখা যায় যখন তারা বন্দী অবস্থায় ছিলেন তখন খালিদ বিন ওয়ালিদ মুসলিমদেরকে বলেছিলেন দাফি ওহুম। দাফি ওহুম এর অর্থ হচ্ছে তাদেরকে গরম করো, তাপমাত্রার ব্যবস্থা করো। সেই রাতটা ছিল শীতের রাত, মরুভূমিতে তাপমাত্রা কমে আসে, রাতের বেলায় কিছু তাপের প্রয়োজন হয়। কিন্তু আরবের এক এক অঞ্চলে মানুষ এক এক শব্দের বিভিন্ন অর্থ গ্রহণ করে থাকত। কাজেই যারা রক্ষী ছিলেন সেই সমস্ত মুসলিমরা মনে করলেন যে এদেরকে হত্যা করার জন্য নির্দেশ খালিদ বিন ওয়ালিদ প্রদান করেছেন, কাজেই তাদেরকে হত্যা করে দেওয়া হলো। এবং এরপর খালিদ বিন ওয়ালিদ মালিক বিন নুয়াইরার স্ত্রী তাকে বিয়ে করে ফেলেন। যেহেতু মালিকের অবস্থান অনেকের কাছেই অস্পষ্ট ছিল কাজেই বিভিন্ন ধরনের কথাবার্তা কানাঘুষা শুরু হয়ে গেল। আবু কাতাদা আল আনসারি তিনি খুবই অসন্তুষ্ট হলেন এবং শুধু তাই নয়, তিনি আমিরের অনুমতি ছাড়া, খালিদ বিন ওয়ালিদের অনুমতি ছাড়াই বাহিনী ছেড়ে দিয়ে সরাসরি মদিনায় চলে আসলেন আবু বকর সিদ্দিকের কাছে এবং এসে তিনি নালিশ করলেন যে মালিক বিন ওয়াইরাকে হত্যা করা হয়েছে এমন অবস্থায় যখন আমি তাকে আজান দিতে দেখেছি, সালাত আদায় করতে দেখেছি, কিন্তু খালিদ তাকে হত্যা করেছে এবং তার স্ত্রীকে বিয়ে করে নিয়েছে। এরপর তিনি ওমর রাদিয়াল্লাহুর কাছে গিয়ে একই ধরনের অভিযোগ পেশ করলেন। ওমর রাদিয়াল্লাহু অত্যন্ত ক্ষিপ্ত হলেন। আবু বকর সিদ্দিক খালিদ বিন ওয়ালিদকে ডেকে পাঠালেন মদিনাতে। খালেদ সরাসরি যুদ্ধের ময়দানে ছিলেন, সেখান থেকে যুদ্ধের পোশাকে থাকা অবস্থাতেই মদিনায় চলে আসলেন। এবং খালিদ বিন ওয়ালিদ এমন একটি অবস্থায় মদিনায় প্রবেশ করলেন যখন তার গায়ে যুদ্ধের পোশাক, লোহার বর্ম, ঘাড়ের উপরে চেইন মেইল, লোহার তৈরি জালের মতো এক ধরনের বর্ম, পাগড়িতে তীরের পালক সংযুক্ত অবস্থায় ছিল অত্যন্ত জাঁকজমকের সঙ্গে তিনি মদিনায় প্রবেশ করেছেন। সাধারণভাবে ইসলামে এই ধরনের জাঁকজমক প্রদর্শন করা, লোক দেখানো এটা বৈধ নয়, তবে যুদ্ধের ময়দানে কিছু ব্যতিক্রম রয়েছে, সেখানে এগুলো বৈধ। ওমর রাদিয়াল্লাহু এই ধরনের অবস্থায় খালেদকে মদিনায় প্রবেশ করতে দেখে তিনি খালেদকে জাপটে ধরলেন এবং তার যে তীরের পালক পাগড়ির সঙ্গে লাগানো ছিল সেটা টেনে খুলে ফেললেন এবং তাকে বললেন যে তুমি মুনাফিকি করেছ, একজন মুসলিমকে ইচ্ছাকৃতভাবে হত্যা করেছ এবং তার স্ত্রীকে তুমি বিয়ে করে নিয়েছ। খালেদ বিন ওয়ালিদ তিনি জানতেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সবচেয়ে ঘনিষ্ঠ সাথী হচ্ছেন ওমর রাদিয়াল্লাহু আনহু এবং তার পরামর্শকও বটে, এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বিভিন্ন মতামতের উপর ওমর রাদিয়াল্লাহু আনহুর মতামত বেশ প্রভাবশালী। কাজেই খালিদ নিজের বিপদ টের পেলেন এবং তিনি ভাবলেন যে আবু বকরও হয়তো একই ধরনের মতামত পোষণ করে থাকতে পারেন, কাজেই তিনি কোনো জবাব না দিয়ে চুপ থাকলেন। আবু বকর সিদ্দিক তিনি পুরো ঘটনা তদন্ত করার ব্যবস্থা করলেন এবং শেষ পর্যন্ত তিনি রায় প্রদান করলেন খালিদ বিন ওয়ালিদ তিনি নির্দোষ, এখানে তার কোনো অপরাধ নেই, এবং খালিদ বিন ওয়ালিদ তার বিয়ে সেটাও টিকে থাকলো। ওমর রাদিয়াল্লাহু তিনি আবু বকর সিদ্দিককে বলেছিলেন যে খালিদকে বরখাস্ত করা হোক, তাকে শাস্তি প্রদান করা হোক, কিন্তু আবু বকর সিদ্দিক তদন্ত করে খালিদ বিন ওয়ালিদের কোনো ইচ্ছাকৃত ভুল সেখানে পাননি, কাজেই তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন ওমরকে যে হে ওমর, আমি তাকে কোনো শাস্তি প্রদান করতে পারি না, বরখাস্ত করতে পারি না। আল্লাহ যে তরবারি কাফেরদের উপরে কোষ মুক্ত করেছেন তাকে আমি কোষবদ্ধ করতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালিদকে বলেছেন আল্লাহর তরবারি সাইফুল্লাহ, যাকে উন্মুক্ত করা হয়েছে কাফের এবং মুনাফিকদের উপরে। কাজেই আল্লাহর তরবারি উন্মুক্ত করা হয়েছে সেটাকে আবু বকর সিদ্দিক কোষবদ্ধ করতে পারবেন না। ইতিহাসে এই ঘটনাকে কেন্দ্র করে ঐতিহাসিক আলোচনাতে অনেক ধরনের বিতর্ক মতামত উপস্থাপন করা হয়েছে, তবে সার কথা হচ্ছে আবু বকর সিদ্দিক তিনি খালিদ বিন ওয়ালিদকে নির্দোষ পেয়েছেন এবং তাকে আগের পদেই বহাল রেখেছেন, এবং মালিক বিন নোয়াইরাকে মুরতাদ হিসেবেই সাব্যস্ত করা হয়েছে, কেননা খালিদ বিন ওয়ালিদ তার স্ত্রীকে বিয়ে করেছিলেন এবং এটা একমাত্র তখনই টিকে থাকতে পারে যখন মালিক বিন নোয়াইরাকে মুরতাদ সাব্যস্ত করা হয়। মালিক বিন নোয়াইরা সে সুযোগ সন্ধানী ব্যক্তি ছিল, যখন যেই দিকে সুবিধা সে সেই দিকে অবস্থান গ্রহণ করত, কাজেই তার এই আসা যাওয়ার ফলাফল উপযুক্ত শাস্তি সে পেয়েছে। আবু বকর সিদ্দিক সেক্ষেত্রে রক্তমূল্য প্রদান করেছিলেন, রক্তমূল্য প্রদান করেছিলেন মুতাম্মিম ইবনে নুয়াইরা, যিনি মালিক বিন নুয়াইরার ভাই, তাকে। রক্তমূল্য দেওয়ার মাধ্যমে এটা প্রমাণিত হয় না যে মালিক বিন নুয়াইরা মুসলিম ছিল, তাহলে কেন আবু বকর সিদ্দিক রক্তমূল্য দিয়েছেন? উলামায়ে কেরাম তারা বলেছেন মুতাম্মিম এবং ওমরের অসন্তুষ্টি দূর করার উদ্দেশ্যে আবু বকর সিদ্দিক এই রক্তমূল্য প্রদান করেছিলেন বাইতুল মাল থেকে। এটা আবু বকর সিদ্দিকের রাজনৈতিক বিচক্ষণতা এবং দূরদর্শিতার একটি প্রমাণ ছিল, তিনি এভাবে বিষয়টিকে সমাধান করেছিলেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি একটি চমৎকার বিশ্লেষণী মন্তব্য করেছেন, সুনির্দিষ্টভাবে এই ঘটনার উপর নয়, বরং সাধারণভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহুর সঙ্গে খালিদ বিন ওয়ালিদের সমন্বয় সেনাপতি হিসেবে থাকা সেই প্রসঙ্গে তিনি মন্তব্য করেছেন। তিনি যা বলেছেন তার সার কথা হচ্ছে
وهكذا ابو بكر ما زال يستعمل خالدا في حرب الرده وفي فتوح العراق والشام وبدت منه هفوات كان له فيها تاويل وقد ذكر له عنه انه كان له فيها هوى فلم يعزله من اجلها بل عاتبه عليها لرجحان المصلحه على المفسده في بقائه وان غيره لم يكن يقوم مقامه لان المتولي الكبير
اوكر الصديق বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং সিদ্ধান্তকর অভিযানে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে বাহিনী পাঠানো অব্যাহত রাখলেন, যদিও বিভিন্ন সময় আবু বকরের কাছে এই ধরনের রিপোর্ট আসত যে খালিদ বিন ওয়ালিদের মধ্যে কিছু ভুল ত্রুটি রয়েছে, কিছু ভুল ত্রুটি হয়ে যাচ্ছে। এরপরেও আবু বকর সিদ্দিক তাকে তার পদ থেকে বরখাস্ত বা পরিবর্তন করেননি, কারণ খালিদ বিন ওয়ালিদকে তার পদে বহাল রাখার মাধ্যমে যে উপকার হচ্ছিল সেটা তার ক্ষতির তুলনায় অনেক অনেক বেশি ছিল, এবং খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যে ভূমিকা পালন করেছিলেন তার অনুরূপ করার মতো দ্বিতীয় কোনো ব্যক্তি ছিলেন না। তিনি আরো বলেছেন
لان المتولي الكبير اذا كان خلقه يميل الى اللين فينبغي ان يكون خلق نائبه يميل الى الشده واذا كان خلقه يميل الى الشده فينبغي ان يكون خلق نائبه يميل الى اللين ليعتدل الامر
যদি খলিফা কিছুটা নরম বা দয়ালু স্বভাবের হন তাহলে তার সহকারী বা নায়েব এমন নিযুক্ত করা উচিত যিনি কঠোর, এবং খলিফা যদি কঠোর স্বভাবের হন তাহলে তার সহকারী বা নায়েব এমন হওয়া উচিত যিনি কিছুটা নরম স্বভাবের, ফলে দুয়ে মিলে একটি ভারসাম্য মধ্যম পন্থা কাজেকর্মে আলী ইতিদাল হয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি কিছুটা কোমল স্বভাবের ছিলেন, যার ফলে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন তার সেনাপতি হিসেবে উপযুক্ত, যিনি একজন কঠোর ব্যক্তি ছিলেন। অপরদিকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি কঠোর স্বভাবের ব্যক্তি ছিলেন, ফলে তার সময়ে যিনি সেনাপতি ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি কিছুটা নরম স্বভাবের ছিলেন। কোমল এবং কঠিন এই দুয়ের সমন্বয়ের মাধ্যমে ভারসাম্য প্রতিষ্ঠিত হয়েছিল। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি আরও বলেছেন,
ليكون الأمر معتدلا ويكون بذلك من خلفاء الرسول صلى الله عليه وسلم الذي هو معتدل حتى قال النبي صلى الله عليه وسلم أنا نبي الرحمة أنا نبي الملحمة
কোমলতা এবং কাঠিন্য এই উভয়ের সমন্বয়ের মাধ্যমে বাস্তবেই তারা, অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহু, বাস্তবেই তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধিত্বের ভূমিকা পালন করতে পেরেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী খলিফার ভূমিকা পালন করতে পেরেছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে ছিলেন মধ্যম পন্থার উপযুক্ত প্রতিনিধিত্বকারী ব্যক্তিত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের সম্পর্কেই তিনি বলেছেন, আনা নাবিউর রাহমা ও আনা নাবিউল মালহামা, আমি রহমতের নবী, শান্তির নবী এবং আমি নবীউল মালহামা, সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধের নবী। কাজে আমরা বলতে পারি একটি যুদ্ধ, সামরিক অভিযান এটা অনেক বড় বিষয়, অনেক ঘটনা সেখানে ঘটে, প্রত্যেক ক্ষেত্রে ছোটোখাটো ভুল ত্রুটি এটা এড়িয়ে যাওয়া সম্ভব হয় না। কাজে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর বিভিন্ন অনিচ্ছাকৃত মানবিক ভুল ত্রুটিগুলোকে উপেক্ষা করতেন, কারণ এই সমস্ত ভুল ত্রুটির তুলনায় তার মাধ্যমে যে উপকার হচ্ছিল তার পাল্লা অনেক অনেক ভারী ছিল। বাকি আলোচনার দিকে আমরা যাচ্ছি। সরাসরি মুসাইলামা আল কাজ্জাব ইয়ামামার যুদ্ধ সেই দিকে যাওয়ার আগে রিদ্দা যুদ্ধের বাদবাকি অংশ থেকে উল্লেখযোগ্য নির্বাচিত কিছু অংশ আমরা শেষ করে নিতে চাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি মুরতাদদেরকে দমন করার জন্য 11টি পৃথক বাহিনী প্রস্তুত করেছিলেন, 11 জন আমিরের নেতৃত্বে বিভিন্ন অঞ্চলে সেগুলোকে পাঠানো হয়েছিল। এমনই একটি বাহিনী ছিল বাহরাইন অঞ্চলে পাঠানো, যার আমির ছিলেন আবুল আলা আল হাদরামি। বর্তমানে আমরা যে অঞ্চলটিকে, একটি ক্ষুদ্র অঞ্চলকে বাহরাইন হিসেবে চিনি, সেই সময়ে বাহরাইন বলতে বোঝানো হতো সমস্ত পারস্য উপসাগর সীমান্তবর্তী অঞ্চল, এবং সেই অঞ্চলে যতগুলো দ্বীপ ছিল সেগুলোকে বাহরাইনের অন্তর্ভুক্ত করা হতো। কাজে সেই অঞ্চলের মধ্যে অন্তর্ভুক্ত ছিল বর্তমান সৌদি আরবের সমস্ত পূর্ব অঞ্চল, সমুদ্র উপকূলবর্তী সংযুক্ত আরব আমিরাত এবং কাতার, এগুলো সেই অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহরাইনের যে দুইজন গভর্নর ছিলেন তাদের কাছে চিঠি পাঠিয়ে তাদেরকে ইসলামের দিকে আহ্বান করেছিলেন এবং তারা ইসলাম গ্রহণ করেছিলেন। পরবর্তীতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত হয়ে যায়, সেই দুইজন গভর্নর তারা মৃত্যুবরণ করেন, তাদের সন্তানরা সেখানে শাসক হিসেবে প্রতিষ্ঠিত হন এবং সময় পরিবর্তন দেখে তারা আবারও ইসলাম ছেড়ে দেয়, মুরতাদ হয়ে যায়। দুইটি প্রধান গোত্রের মধ্যে একটি গোত্র পরবর্তীতে আবারও ইসলামের উপরে ফেরত আসে, অপরদিকে বনু বকর সেই গোত্রটি ইসলামের বাইরেই রয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেখানে আবুল আলা আল হাদরামি তার নেতৃত্বে একটি বাহিনী প্রেরণ করেছিলেন। তারা যাত্রা করেছিলেন, সফরের মধ্যে ছিলেন, একটি মরুভূমির মধ্যে রাতের বেলা তারা শিবির স্থাপন করে বিশ্রাম নিচ্ছিলেন যাত্রাবিরতি। সেখানে কোনো একটি ঘটনার কারণে যে উটগুলো ছিল সেই উটের উপরে তাদের মালামাল ছিল, রসদ ছিল, সেগুলো হঠাৎ করে কোনো কারণে ক্ষিপ্ত হয়ে যায় এবং এই মালামালগুলো সহকারে সেগুলো বিভিন্ন দিকে চলে যায়। মুসলিমরা উটগুলোকে খুঁজতে শুরু করেন কিন্তু সেগুলোকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। একটি সম্পূর্ণ মরুভূমির মধ্যে মাঝপথে থাকা অবস্থায় যখন উট তাদের মালামালগুলো সহকারে বিভিন্ন দিকে চলে গেছে, এরকম একটি অবস্থায় তারা তাদের সামনে বিশাল বিপদ দেখতে পাচ্ছিলেন। এই অবস্থায় মৃত্যু ছাড়া আর কোনো কিছুই তাদের সামনে নেই, উট ছাড়া এই বিশাল দূরত্ব তারা কিছুতেই পাড়ি দিতে পারবেন না। সময়টা ছিল রাতের শেষ ভাগ, তারা যখন নিরাশ হয়ে যাচ্ছিলেন, এমনকি অনেকে তাদের মৃত্যুকালীন নসিহত সেগুলো একজন আরেকজনের কাছে বলে যাচ্ছিলেন, আবুল আল হাদরামি যিনি বাহিনীর আমির ছিলেন তিনি তাদেরকে সাহস প্রদান করছিলেন। তিনি তাদেরকে বলছিলেন, হে লোক সকল, তোমরা বিচলিত হয়ো না, আলাস্তুম মুসলিমিন, তোমরা কি মুসলিম নাও, আলাস্তুম ফি সাবিলিল্লাহ, তোমরা কি আল্লাহর পথে বের হওনি, আলাস্তুম আনসারুল্লাহ, তোমরা কি আল্লাহর সাহায্যকারী নাও। তারা বলল, হ্যাঁ। আবুল আলা তিনি তাদেরকে বললেন, ফা আবশির, সুসংবাদ গ্রহণ করো, আল্লাহর কসম এই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে কখনো লাঞ্ছিত করবেন না। তিনি তাদেরকে দোয়া করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাওয়ার জন্য উৎসাহিত করছিলেন। সময়টা ছিল রাতের শেষ ভাগ, সেই সময় তারা সবাই আন্তরিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে শুরু করলেন। শেষ রাতের দিকে হঠাৎ করে মেঘের গর্জন শুরু হয়ে গেল, চতুর্দিক থেকে মেঘ আসলো, প্রচুর বৃষ্টি হলো। বৃষ্টির কারণে সেই অঞ্চলে কিছু নিচু অঞ্চল ছিল, সেখানে পানি জমল। যখন পানি জমল তারা দেখলেন যে দূর দিগন্তে কিছু প্রাণী সেই পানিগুলো খাওয়ার জন্য আসছে এবং সেগুলোই ছিল তাদের সেই হারিয়ে যাওয়া উট। সুতরাং সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা যে দোয়া করেছিলেন তার জবাব হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সাহায্য করলেন। সেখানে পানির অভাব ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পানির ব্যবস্থা করে দিলেন, বৃষ্টি হলো এবং সেই পানি খাওয়ার জন্য যে উটগুলো হারিয়ে গিয়েছিল তাদের মালামাল সহকারে, সেগুলো আবার সেই মালামাল সহ পানির উৎস বৃষ্টি মেঘ সেগুলোকে অনুসরণ করে ঠিক তাদের কাছে আবার চলে আসলো। তারা খুশি হলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দোয়া কবুল করেছিলেন। এবং আরেক রাতের ঘটনা, তারা একটি স্থানে শিবির স্থাপন করেছিলেন। বাহিনীর আমির আবুল আলা আল হাদরামি তিনি হঠাৎ বিভিন্ন শোরগোল আওয়াজ হইচইয়ের শব্দ শুনতে পাচ্ছিলেন। কয়েকজন লোককে পাঠিয়ে দিলেন কোথায় হইচই হচ্ছে। তারা এসে খবর দিল যে কাছে আমাদের শত্রুদের একটি শিবির রয়েছে, সেখানে তারা মদ পান করছে, গান বাজনা করছে, সেখানে তারা নাচানাচি করছে, ফুর্তি করছে। আবুল আলা তিনি বুঝতে পারলেন এটি একটি সুবর্ণ সুযোগ, এটাকে হাতছাড়া করা যাবে না। তিনি সবাইকে নির্দেশ দিলেন শত্রুদের উপরে আক্রমণ পরিচালনা করার জন্য। শত্রুরা সেখানে মাতাল অবস্থায়, মুসলিমরা সেখানে তাদের উপর হামলা পরিচালনা করলেন এবং তাদেরকে হত্যা করতে শুরু করলেন। শত্রুদের একজন নেতৃত্বস্থানীয় ব্যক্তি ছিলেন আল হুতাম। হুতাম সে যখন দেখলো যে মুসলিমরা তাদের উপরে আক্রমণ পরিচালনা করতে এসেছে, সে দ্রুত তার ঘোড়ার উপরে ওঠার চেষ্টা করছিল, কিন্তু রাতের বেলা অন্ধকারে ঘোড়ার উপরে উঠতে গিয়ে ঘোড়ার রেকাবের সঙ্গে তার পা আটকে যায়। ফলে সে অন্ধকারের মধ্যে বলছিল, মানিউসলি হলি রিকাব, কে আমার রিকাবকে ঠিক করে দেবে। কাছে একজন মুসলিম ছিলেন, তিনি বললেন যে আমি তোমার এই রেকাব ঠিক করে দেব, তুমি তোমার পাটা একটু উপরের দিকে তোলো। হুতাম তার পা যখন উপর দিকে তুললেন, সেই মুসলিম তরবারি দিয়ে আঘাত করে তার পাকে দ্বিখণ্ডিত করে দিলেন। সেখানে ব্লিডিং হচ্ছিল, রক্তপাত হচ্ছিল এবং যন্ত্রণায় হুতাম ঘোড়া থেকে নিচে পড়ে কাতরাচ্ছিল। সেই দিক দিয়ে অনেক মুসলিমরা অতিক্রম করে যাচ্ছিলেন এবং তাদেরকে দেখে হুতাম বলছিল যে তোমাদের দোহাই লাগে, তোমরা আমাকে একবারে শেষ করে দাও, আমাকে একেবারে হত্যা করে ফেলো, এই অবস্থায় আমাকে ফেলে রেখো না। কিন্তু কেউই তার সেই আহ্বানে সাড়া দিচ্ছিলেন না, তাকে সবাই ওই অবস্থায় ফেলে রেখেছিলেন। এর মধ্যে একজন আনসার সেই দিক দিয়ে যাচ্ছিলেন, তিনি ছিলেন কায়েস ইবনু আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন যাচ্ছিলেন, হুতাম তাকে বলল যে তুমি আমাকে হত্যা করো। কায়েস ইবনু আসিম তিনি দেখলেন যে এই ব্যক্তি শত্রুদের একজন নেতৃত্বস্থানীয় ব্যক্তি, তিনি তাকে তরবারির আঘাতে হত্যা করে ফেললেন। কিন্তু পরবর্তীতে তিনি যখন দেখলেন যে তাকে আগেই আঘাত করা হয়েছিল, আহত অবস্থায় তিনি কাতরাচ্ছিলেন, কাটা পা তার পাশে পড়েছিল, তখন তিনি কায়েস রাদিয়াল্লাহু আনহু তিনি আফসোস করে বলেছিলেন যে আমার উচিত ছিল তাকে হত্যা না করে সেভাবেই ফেলে রাখা, যাতে ধীরে ধীরে কষ্ট পেয়ে সে মৃত্যুবরণ করতে পারে। তিনি কেন এই ধরনের উক্তি করেছিলেন বা সেই সময় মুসলিমরা তার প্রতি এই ধরনের আচরণ কেন করছিলেন, কারণ আমরা হাদিস থেকে দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলেছেন, ফাইজা কাতালতুম ফাহসানুল কাতলা, যখন তোমরা কোনো প্রাণীকে হত্যা করবে তাকে উত্তমভাবে হত্যা করবে। হুতামের প্রতি মুসলিম বাহিনীর মুসলিমদের সেই আচরণ, এটা আবু বকর সিদ্দিকের চিঠিগুলো যা তিনি বাহিনীর আমিরদের কাছে পাঠিয়েছিলেন তার বাস্তবায়নের একটি অংশ ছিল। মুরতাদদের যে জঘন্য অপরাধ ছিল, রিদ্দার ভয়াবহ এবং জঘন্য অপরাধের সঙ্গে সাদৃশ্যপূর্ণ ছিল তাদের সেই কঠোর শাস্তি, কঠোর আচরণ। কাজেই সাধারণভাবে মুরতাদদের প্রতি আচরণের মধ্যে কিছু কঠোরতা রয়েছে।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমি ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহ أَذِلَّةٍ عَلَى الْمُؤْمِنِينَ أَعِزَّةٍ عَلَى الْكَافِرِينَ يُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ وَلَا يَخَافُونَ لَوْمَةَ لَائِمٍ ذَلِكَ فَضْلُ اللَّهِ يُؤْتِيهِ مَن يَشَاءُ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ
هي মন্দারগণ, তোমাদের মধ্যে যারা নিজেদের দ্বীন থেকে মুখ ফিরিয়ে নেবে, অচিরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক সম্প্রদায়কে সৃষ্টি করবেন যাদেরকে তিনি ভালোবাসবেন, তারাও আল্লাহকে ভালোবাসবে। তারা মুসলিমদের প্রতি হবে বিনয় নম্র এবং কাফিরদের প্রতি হবে কঠোর। তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে এবং কোনো সমালোচনাকারী, নিন্দুক, তিরস্কারকারীর তিরস্কারে তারা ভীত হবে না। এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ, তিনি যাকে ইচ্ছা তাকে সেটা দান করেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন প্রাচুর্য দানকারী, মহাজ্ঞানী। আবুল আলা আল হাদরামি এবং তার অনুগত মুসলিমরা সেই অঞ্চলে অভিযান পরিচালনা করে যাচ্ছিলেন। শত্রুরা পলায়ন করে একটি দ্বীপে আশ্রয় নিল। মুসলিমরা সিদ্ধান্ত নিলেন তাদেরকে সেখানেও ধাওয়া করবেন এবং শাস্তি প্রদান করবেন। কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে যে সেই দ্বীপটি ছিল সমুদ্রের উপরে একটি দ্বীপ। মুসলিমদেরকে সমুদ্র পাড়ি দিতে হবে সেই দ্বীপে পৌঁছানোর জন্য, কিন্তু তাদের সাথে কোনো নৌকা বা জলযান ছিল না এবং সেই দ্বীপের সঙ্গে স্থলভাগের দূরত্ব কতটুকু ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন, তবে তাদের যে বর্ণনাগুলো সেই বর্ণনাগুলো থেকে আমরা দেখতে পাই যে এটা ছিল সম্পূর্ণ এক দিনের দূরত্ব, সারা দিনের রাস্তা। মুসলিমদের সেই বাহিনীতে যারা ছিলেন তারা মরুভূমির মানুষ, আরব অঞ্চলে স্বাভাবিকভাবেই তারা অনেকেই সারা জীবনে কখনো সমুদ্র সফর করেননি। কিভাবে তারা সমুদ্র অতিক্রম করবেন? তারা সিদ্ধান্ত নিলেন শত্রুদেরকে তারা ধাওয়া করবেন। বাহিনীর আমির আবুল আলা আল হাদরামি তিনি আবারও তার সৈন্যদেরকে উৎসাহিত করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাওয়ার জন্য, দোয়া করার জন্য। তিনি তাদেরকে অনুপ্রাণিত করলেন কারণ তারা বের হয়েছেন আল্লাহর রাস্তায়, তারা আল্লাহর সৈনিক, আল্লাহর কাছে তারা সাহায্য চাইবেন। তারা একটি অভাবনীয় কাজ করলেন, তারা বিসমিল্লাহ বলে আল্লাহ নামে শুরু এই কথা বলে সেই সমুদ্রের পানিতে উট ঘোড়া নিয়ে নেমে পড়লেন। তাদের উট আর ঘোড়াগুলোকে তারা পানিতে নামিয়ে দিলেন, পানির উপর দিয়ে তারা পথ চলতে শুরু করলেন। সেই দ্বীপে পৌঁছানো পর্যন্ত সম্পূর্ণ পথ তারা উট আর ঘোড়ার উপর বসে পাড়ি দিলেন সমুদ্রের পানির উপর দিয়ে। যিনি বর্ণনাকারী তিনি বলেছেন যে যাদের কোনো উট বা ঘোড়া ছিল না তারা পায়ে হেঁটেই সেই পানি অতিক্রম করে গিয়েছিলেন। পানি শুধুমাত্র তাদের পায়ের গোড়ালি এতটুকু স্পর্শ করছিল। তারা সেখানে গেলেন সেই দ্বীপে, শত্রুদেরকে চূর্ণ বিচূর্ণ করলেন, দমন করলেন, বিজয়ী হলেন। আবার তারা সেই পথটুকু পাড়ি দিয়ে মূল স্থলভাগে ফেরত আসলেন। পুরো ঘটনা একদিনের মধ্যে ঘটেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কারামা। তাদের মধ্যে একজন মুসলিম সৈনিক ছিলেন, তিনি একটি কবিতা পড়ছিলেন। তিনি বলছিলেন, আলাম তারা আন্নাল্লাহ জাল্লালা বাহরাহু ওয়া আনজালা বিল কুফফারি ইহদাল জালাজিল দাউনা আল্লাযী শাক্কাল বিহারা ফাজাআনা বিয়া আজাবা মিন ফালকিল বিহারিল আওয়াইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সাহায্য করছিলেন সমুদ্র পাড়ি দেওয়ার জন্য। সেই সমুদ্র পাড়ি দেওয়ার সময় তারা খুশিতে একটি কবিতা পড়ছিলেন। সেই কবিতাগুলোর অর্থ ছিল এরকম যে, তুমি কি দেখো না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রকে অনুগত করে দিয়েছেন এবং কাফেরদের উপরে কত বড় বড় বিপদ নাজিল করেছেন। আমাদেরকে ডেকেছেন, আহ্বান করেছেন সেই মহান সত্তা যিনি সমুদ্রকে তো বিদীর্ণ করেছেনই এবং আরও এমন সব বিষয় আমাদের সামনে নিয়ে এসেছেন যেগুলো আমাদের আগে যারা ছিল তাদের ক্ষেত্রে কখনো ঘটেনি। সেই মুজাহিদ তিনি খুশিতে কবিতা আবৃত্তি করে বলছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঙ্গে এমন আশ্চর্য বিষয় ঘটিয়েছেন যেগুলো আগে আমাদের পূর্বে যারা ছিল তাদের সঙ্গে কখনো ঘটেনি। মূসা এবং বনি ইসরাইল তাদের ঘটনা থেকে আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য সমুদ্রকে পৃথক করে দিয়েছিলেন, দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন, তার মধ্য দিয়ে সেই পথ ধরে তারা সমুদ্র অতিক্রম করেছিলেন। অপরদিকে আবুল আলা আল হাদরামি তাদের ক্ষেত্রে সমুদ্রকে দ্বিখণ্ডিত করার প্রয়োজনও পড়েনি, তারা সমুদ্রের পানির উপর দিয়েই হেঁটে গেছেন। কাজেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্মান দিয়েছেন যে পূর্বের জামানায় নবীদের ক্ষেত্রে যে মুজিজাগুলো সংঘটিত হতো সেগুলো এই উম্মার সাধারণ মানুষদের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘটিয়েছেন যারা নবী ছিলেন না। জিহাদ বা আল্লাহর রাস্তায় যুদ্ধ করা এটি এমন একটি বিষয় যেটা আল্লাহ সাহায্যকে নিয়ে আসে, কাজে জিহাদের সঙ্গে অনেক কারামা এটা সংঘটিত হয়। এখানে সাইড নোট হিসেবে আরেকটি ঘটনা আমরা উল্লেখ করতে পারি যেটা এই ঘটনার সঙ্গে প্রাসঙ্গিক। আমাদের দেশে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাই তার সম্পর্কেও একটি অনুরূপ কারামতের ঘটনা প্রচলিত রয়েছে ইতিহাসের কিতাবগুলোতে। আমরা জানি যে হিন্দু রাজা, অত্যাচারী রাজা, তিনি ছিলেন গৌরগোবিন্দ। তিনি তার অঞ্চলে মুসলিমদেরকে নির্যাতন করছিলেন। তাদের বিরুদ্ধে জিহাদ করার জন্য শাহজালাল রহমতুল্লাহি আলাই তিনি সেই সুদূর ইয়েমেন থেকে এসেছিলেন। মুসলিমদেরকে সাহায্য করার জন্য তিনি যখন আসলেন অত্যাচারী শাসককে অপসারণ করার জন্য, তিনি সেই সমস্ত অঞ্চলে জিহাদ পরিচালনা করেছিলেন এবং একাধিক নদী তিনি অতিক্রম করেছিলেন। কিন্তু সেই শাসক রাজা তিনি আগেই সমস্ত নৌকাগুলোকে নদীর তীর থেকে সরিয়ে রেখেছিলেন যেন মুসলিমরা, হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাই তার অনুসারীরা যেন সেই দিক থেকে আসতে না পারেন। একাধিকবার এই ঘটনা ঘটেছে। শাহজালাল রহমতুল্লাহি আলাই তিনি নদীর তীরে এসে নদীর উপরে বিসমিল্লাহ বলে তার জায়নামাজ বিছিয়ে দিয়েছেন, নদী অতিক্রম করেছেন। তারিখে জালালি সেখানে এই ঘটনাটিকে একটি কবিতার মতো করে উল্লেখ করা হয়েছে। কবিতাটি হচ্ছে এই রকমের, সেখানে আসিয়া তিনি পৌঁছিলা যখন খবরও পাইলা রাজা গোবিন্দ তখন, এপারে হযরত তার লস্কর সহিতে আসিয়া পৌঁছিলা এক নদীর পারেতে, বরাক নামে নদী ছিল যে মশহুর, যাহার নিকট গ্রাম নাম তার বাহাদুরপুর, যখন পৌঁছিলা তিনি নদীর কিনার, নৌকা বিনা সেই নদী হইলেন তিনি পার। কাজে ইতিহাস থেকে আমরা দেখতে পাই বিভিন্ন যুগে বিভিন্ন সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আউলিয়া, তার প্রিয় বান্দাদের সঙ্গে কারামাত সংঘটিত করেছেন, অলৌকিক ঘটনা ঘটিয়েছেন এবং বিভিন্ন ক্ষেত্রে এই ঘটনাগুলো অধিকাংশ ক্ষেত্রে ঘটেছে জিহাদের প্রসঙ্গে, জিহাদের কনটেক্সটে। যেমন আগেই আমরা আলোচনা করেছিলাম আগের পর্বগুলোতে, ইয়েমেনে আবু মুসলিম আল খাওলানি তাকে আল আসওয়াদ আল আনসি ভণ্ড নবী দাবিদার সে আগুনে নিক্ষিপ্ত করেছিল। আবু মুসলিম আল খাওলানি আগুন থেকে অক্ষত অবস্থায় বের হয়ে এসেছিলেন। সাহাবিদের মধ্যে খুবাইব রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আমরা জানি তাকে বন্দি করে নির্যাতন করা হয়েছিল, শিকলে বন্দি ছিলেন তিনি। সেই রকম একটি অবস্থায় তিনি আঙ্গুর খাচ্ছিলেন। অথচ এমন একটা সময়ে তিনি বন্দি অবস্থায় আঙ্গুর খাচ্ছিলেন যখন আঙ্গুরের কোনো মৌসুম ছিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রিজিক প্রদান করছিলেন। এই কারামাগুলো সম্পর্কে কিছুটা আমরা আলোচনা করে নিতে চাই। প্রথমত, মুজিজা এবং কারামা, এদের মধ্যে পার্থক্য কি? মুজিজা অর্থাৎ যে অলৌকিক ঘটনাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীদের সঙ্গে ঘটিয়ে থাকেন, সেই ঘটনাগুলোকে বলা হয়ে থাকে মুজিজা। এবং নবী ছাড়া বাকি মানুষদের মধ্যে যাদের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিভিন্ন অলৌকিক ঘটনা সংঘটিত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে সাহায্য করেন বিভিন্ন অলৌকিক ঘটনার মাধ্যমে আল্লাহর আউলিয়াদের সঙ্গে, সেই ঘটনাগুলোকে বলা হয়ে থাকে কারামা। কারামাত সম্পর্কে ভারসাম্যপূর্ণ আচরণ প্রয়োজন, কারণ কারামাকে বিশ্বাস করা এটা অবশ্যই আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদা, মুসলিমদের আকিদা, এটা আমাদের ইমানের অংশ। আমরা এগুলোকে বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আউলিয়াদের সঙ্গে কারামাত সংঘটিত করেন, এটাকে অস্বীকার করার কোনো কারণ নেই। তবে এটাও সত্য যে বিভিন্ন সময়ে বিভিন্ন কারামাত বা ঘটনাগুলো যখন মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে বিভিন্ন অতিরঞ্জিত বর্ণনা চলে আসে, কাজে শোনা মাত্রই সমস্ত ঘটনাকে সত্য বলে স্বীকার করে নেওয়া এটা বাধ্যতামূলক নয়। সেই ক্ষেত্রে কিছু বিষয় যাচাই করে দেখে নেওয়া প্রয়োজন। দুইটি বিষয় দেখা জরুরি। এক নম্বর বিষয় হচ্ছে বর্ণনার সনদ বিশুদ্ধতা, এবং দুই নম্বর কোন কোন প্রসঙ্গে সেই ঘটনাগুলো ঘটেছে কিংবা যে ঘটনাগুলো বর্ণনা করা হচ্ছে সেখানে এমন কোনো বর্ণনা আছে কিনা যেগুলো ইমানের বিপরীত বা শিরকি এবং কুফরি বর্ণনা। যেমন একটি ঘটনায় দেখা যায় একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আউলিয়া, তার প্রতি ঘটনাটি আরোপ করা হয়। ঘটনাটি ছিল এরকম যে তিনি একদিন তার ছাত্রদের সঙ্গে বসে আছেন, হঠাৎ করে তিনি তার গা চুলকাতে শুরু করলেন। শিষ্যরা জিজ্ঞাসা করল যে কী হয়েছে, আপনি হঠাৎ করে গা চুলকাচ্ছেন কেন? তখন তিনি বললেন যে আমার এক ছাত্র, আমার এক শিষ্য সমুদ্রে বিপদে পড়েছে, সে আমার নাম ধরে আমার কাছে দোয়া করছে, আমার কাছে সাহায্য চাচ্ছে, কাজেই তিনি নিজের শরীর চুলকিয়ে তাকে বিপদ থেকে উদ্ধার করছেন। এটা ছিল একটি গল্প। এই গল্পের সমস্যা কি? এই গল্পের সমস্যা আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি যে মুসলিম হিসাবে এটা আমাদের সাধারণ জ্ঞানের অন্তর্ভুক্ত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো কাছে যদি আমরা দোয়া করি সেই দোয়া শিরক। কাজে এইরকম বর্ণনাগুলোকে বিশ্বাস করার কোনো কারণ নেই। এবং কারামত সম্পর্কে একজন আলেম তিনি চমৎকার বিশ্লেষণী মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে অধিকাংশ ঘটনা যখন দেখা যায় যে কেউ দাবি করে যে কারামত সংঘটিত ঘটেছে, তাহলে সেই ক্ষেত্রে প্রথমে দেখা প্রয়োজন যে সেটা সেই ঘটনার প্রেক্ষাপট এটা জিহাদের সঙ্গে সংশ্লিষ্ট কিনা। কারণ বিশুদ্ধ বর্ণনা থেকে যত ধরনের অলৌকিক ঘটনাগুলো আমরা দেখতে পাই তার অধিকাংশই সংঘটিত হয়েছে জিহাদের প্রেক্ষাপটে। আবু মুসলিম আল খাওলানি ইয়েমেনে যাকে আগুনে নিক্ষিপ্ত করা হয়েছিল, তিনি অক্ষত অবস্থায় আগুন থেকে বের হয়ে এসেছেন, সেখানে তাকে ইমানের কারণে নির্যাতন করা হচ্ছিল, অত্যাচার করা হচ্ছিল। আল্লাহর জন্য জুলুম অত্যাচার সহ্য করা এটাও এক ধরনের জিহাদ, জিহাদের একটি অংশ, ইমান এবং কুফরের সংঘাত। এরকম পরিস্থিতিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আউলিয়াদেরকে সাহায্য করে থাকেন, কুফরের বিরুদ্ধে তাদেরকে সাহায্য করে বিজয়ী করে থাকেন। খুবাইব রাদিয়াল্লাহু আনহুর ঘটনা, যার সনদের বিশুদ্ধতা নিয়ে কোনো সন্দেহ নেই, তিনিও ইমানের কারণে নির্যাতিত হয়েছিলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই অবস্থায় সাহায্য করেছেন। একজন ব্যক্তি যখন আল্লাহর জন্য আল্লাহর পথে থাকেন, আল্লাহর জন্য তিনি নির্যাতিত হন, জিহাদের ময়দানে থাকেন, এরকম অবস্থায় তিনি সবচেয়ে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্যপ্রাপ্ত অবস্থায় থাকেন, এবং এর পুরস্কার হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সাহায্য করেন, কারামাত সংঘটিত করেন। এবং এই প্রসঙ্গেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম তারা জিজ্ঞাসা করেছিলেন যে একজন মুমিন ব্যক্তি তাকে কবরে ভয়ভীতির মধ্য দিয়ে যেতে হবে, তাদেরকে প্রশ্নোত্তরের সম্মুখীন হতে হবে, কিন্তু একজন শহীদ তিনি কেন এই সমস্ত ভয়ভীতি অতিক্রম করবেন না, কবরে কিংবা হাশরের ময়দানে কেন তিনি ভয়ভীতির সম্মুখীন হবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জবাব দিয়ে বলেছিলেন যে মাথার উপরে তরবারির ঝলকানি এটাই যথেষ্ট। দুনিয়াতে যখন তারা একবার ভয়ভীতির মধ্য দিয়ে গেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয়বার তাদেরকে একই ধরনের ভয়ভীতির সম্মুখীন করবেন না। একই রকম আরও আমরা দেখতে পাই ইয়েমেনের আরেকটি বিখ্যাত ঘটনা, বালক এবং রাজার ঘটনা, যেখানে বালককে ইমানের কারণে বারবার রাজা হত্যার চেষ্টা করছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলৌকিকভাবে প্রত্যেকবার তাকে রক্ষা করছিলেন, কারামার ঘটনা। এবং এই অলৌকিক ঘটনাগুলো প্রসঙ্গে যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিহাদের ঘটনাগুলোর দিকে দেখি, বদর, উহুদ, খন্দক, অসংখ্য ঘটনা ঘটেছে, কিংবা তাবুকে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলৌকিকভাবে মুসলিমদেরকে সহযোগিতা করেছেন। কাজেই জিহাদের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে অনেক ধরনের কারামাত সংঘটিত হওয়ার ঘটনা আমরা দেখতে পাই। আবুল আলা আল হাদরামি তার সেই ঘটনা দেখে একজন খ্রিস্টান পাদ্রী, একজন খ্রিস্টান ধর্মযাজক বাহরাইন অঞ্চলে তিনি মুসলিম হয়ে গেলেন। লোকেরা তাকে জিজ্ঞাসা করেছিল যে তুমি মুসলিম হলে কেন? তিনি জবাব দিয়ে বলেছিলেন যে আমি ভীত ছিলাম যে যদি আমি মুসলিম না হই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি আমাকে স্পর্শ করবে, তিনি হয় আমার আকৃতি পরিবর্তন করে দেবেন অথবা আমাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেবেন, কারণ এত সব আয়াত বা নিদর্শন আমি আমার নিজের চোখে দেখতে পেয়েছি। আমি দেখেছি আবুল আল্লাহ আল হাদরামি তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করেছেন তার ফেরেশতা পাঠানোর মাধ্যমে, যাদের কণ্ঠস্বর আমি আমার নিজ কানে শুনেছি। এবং আমি বিশ্বাস করি যে সমস্ত লোকেদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে সাহায্য করে থাকেন বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটানোর মাধ্যমে, নিঃসন্দেহে তারা হকের উপরে রয়েছে, সত্যের উপরে রয়েছে। কাজেই আমি সিদ্ধান্ত নিলাম যে আমি যদি ইসলাম গ্রহণ না করি অবশ্যই আল্লাহ শাস্তি আমাকে স্পর্শ করবে। আলহামদুলিল্লাহ, এখন আমরা শুরু করতে যাচ্ছি সমস্ত রিদ্দা যুদ্ধের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়, ইয়ামামার যুদ্ধ সম্পর্কে। ইয়ামামার যুদ্ধ, এটা পরিচালিত হয়েছিল নিজেকে ভণ্ড নবী দাবিদার মুসাইলামা আল কাজ্জাব তার বিরুদ্ধে। এবং ইয়ামামার যুদ্ধের সেই স্মৃতিগুলো অনেকাংশেই যেন সাহাবায়ে কিরামদের মাঝে উহুদের সেই বেদনাদায়ক দিনের স্মৃতিকে ফিরিয়ে আনছিল। কেন এবং কিভাবে, এর উত্তর রয়েছে আমাদের আজকের সমস্ত আলোচনা জুড়ে ইনশাআল্লাহ তাআলা। মুসাইলামা, তার ফিতনা ছিল সবচেয়ে মারাত্মক এবং বাস্তবিক হুমকি খিলাফার জন্য, সেটা ছিল একমাত্র মুসাইলামার পক্ষ থেকেই। অন্যান্য যারা মুরতাদ হয়ে গিয়েছিল তাদের ফিতনাগুলো, সেগুলোকে দমন করা তুলনামূলকভাবে, সেগুলো আমরা বলতে পারি ছোট আকারের অভিযান ছিল। কিন্তু মুসাইলামার ফিতনা, এটা ছিল সত্যিকার অর্থেই খিলাফার জন্য একটি বাস্তবিক হুমকি। মুসাইলামা শেখ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই আল্লাহ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে আমরা জানি যে একটি বছরকে চিহ্নিত করা হয়েছে প্রতিনিধি দলের আগমন এইরকম একটি বছর হিসাবে। যখন মক্কা বিজয় হয়ে গেল, এরপর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরবের চার প্রান্ত থেকে লোকেরা দলে দলে এসে ইসলাম গ্রহণ করছিল, আনুগত্য স্বীকার করছিল। সেরকম একটি সময়ে মুসাইলামা বনু হানিফা তাদেরকে নিয়ে, বনু হানিফা তাদের বসবাস ছিল ইয়ামামা অঞ্চলে, বিরাট একটি গোত্র, সেই লোকদেরকে নিয়ে মুসাইলামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিল। বুখারীতে হাদিসটি এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুসাইলামা আল কাজ্জাব সে আসলো এবং সাহাবায়ে কেরামের কাছে এসে সে বলছিল, মুহাম্মদ যদি আমাকে তার পরে তার স্থানে বসান, অর্থাৎ আমাকে তার স্থলাভিষিক্ত করেন, তাহলে আমি তার অনুসরণ করব। সে তার নিজের গোত্রের এক বিরাট দল সাথে নিয়ে এসেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আসলেন। সেই সময় রাসূলুল্লাহ সাল্লামের সাথে ছিলেন সাবিত বিন কায়েস আনসার সাহাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাতে একটি খেজুরের ডাল ধরা অবস্থায় ছিল। তিনি মুসাইলামার সামনে গিয়ে দাঁড়ালেন, যখন কিনা মুসাইলামা তার নিজের গোত্রের লোকেদের সাথে থাকা অবস্থায় ছিল। তার নিজের সাথীদের দ্বারা মুসাইলামা পরিবেষ্টিত এমন একটি অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাইলামার সামনে গিয়ে দাঁড়ালেন এবং বললেন, তুমি যদি আমার কাছে এই খেজুরের ডালটাও চাও, তবু আমি তোমাকে এটা দিব না, এবং তোমার সম্বন্ধে আল্লাহর যা ফয়সালা সেটাকে তুমি লঙ্ঘন করতে পারবে না। যদি তুমি কিছুদিন বেঁচেও থাকো, যদি তুমি কিছুদিন টিকেও থাকো, তবু আল্লাহ অবশ্যই তোমাকে ধ্বংস করে দেবেন, এবং নিঃসন্দেহে তুমি সেই ব্যক্তি যার সম্বন্ধে স্বপ্নে আমাকে সব কিছু দেখানো হয়েছে। আগের আলোচনাগুলোতে আমরা উল্লেখ করেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই স্বপ্নে দেখেছিলেন দুইটি সোনার চুড়ি তার হাতে এসে চেপে বসেছিল, যেগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই অপছন্দ করছিলেন। তার ব্যাখ্যায় আমরা জানি সেই দুটি চুড়ি ছিল প্রতীক হিসেবে দুইজন মিথ্যা নবুয়তের দাবিদার ব্যক্তি সম্পর্কে, একজন ছিল আসওয়াদ আল আনসি ইয়েমেনে, আরেকজন হচ্ছে ইয়ামামার মুসাইলামা আল কাজ্জাব। মুসাইলামা সে যখন এই প্রতিনিধি দলের সদস্য হয়ে তার নিজের এলাকায় ফেরত গেল, ইয়ামামাতে ফেরত গেল, সেখানে গিয়ে সে নিজেকে নবী বলে দাবি করতে শুরু করলো এবং প্রচার করতে শুরু করলো, মুহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে যে নবুয়ত এসেছে তার কিছু অংশ আমাকেও দেওয়া হয়েছে, তিনি ওই অঞ্চলের নবী, আমি এই অঞ্চলের নবী। অর্থাৎ মুসাইলামা খুবই ধূর্ততার সঙ্গে এই দাবিকে উপস্থাপন করলো, সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে অস্বীকার করেনি, বরং এভাবে মানুষের সামনে প্রতারণা সহকারে আবির্ভূত হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের একটি অংশ আমার উপরে এসেছে, আমরা দুইজনে ভাগাভাগি করে এই দায়িত্ব পালন করছি। দৈহিক গড়নের দিক থেকে মুসাইলামা সে উজ্জ্বল হলুদ বর্ণের ছিল এবং খাটো আকৃতির ছিল, তার নাক ছিল চ্যাপ্টা, সে খুব সুদর্শন ছিল এই ধরনের আমরা বলতে পারি না, যদিও বা তার গায়ের রং ছিল বেশ উজ্জ্বল বর্ণের। মানুষকে ধোকা দেওয়ার কিছু যোগ্যতা তার মধ্যে ছিল, সে কিছু জাদুবিদ্যা করতে পারত এবং অধিকাংশ ক্ষেত্রেই সেই জাদুবিদ্যাগুলো ছিল আসলে মূলত হাতের ভেলকি, হাতের খেলা এবং এক ধরনের প্রতারণা। তার এই খেলাগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল যেটা, সেটা হচ্ছে সে কবুতরের ডানা কেটে আবার জোড়া লাগানোর ভান করতে পারত এবং লোকেরা এগুলো দেখে আশ্চর্য হয়ে যেত। পাশাপাশি মুসাইলামা জিনদের সঙ্গে যোগাযোগ রাখত, শয়তানের সঙ্গে যোগাযোগ রাখত, এই সমস্ত বিষয়গুলোকে ব্যবহার করে সে মানুষদেরকে বিভ্রান্ত করত। ধীরে ধীরে সে কিছু অনুসারী জোগাড় করে ফেলল এবং এক সময়ে তার অহংকার অধ্যত্ব এত বেড়ে গেল, সরাসরি সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চিঠি পাঠালো। দুইজন পত্রবাহক সহকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সে চিঠি পাঠালো। সে চিঠিতে লিখল, মিন মুসাইলামা রাসূলুল্লাহ ইলা মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহর রাসুল মুসাইলামার পক্ষ থেকে আল্লাহর রাসুল মুহাম্মাদের প্রতি। মুসাইলামা লিখেছে, আপনাকে অভিনন্দন, আমাকে আপনার নবুয়তে অংশীদার করা হয়েছে, পৃথিবীর অর্ধেকের মালিক আমরা, আর বাকি অংশের মালিক আপনারা কুরাইশরা। তবে কুরাইশরা তো একটা শর্ত ভঙ্গকারী গোত্রমাত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি দেখলেন এবং দুইজন পত্রবাহককে জিজ্ঞাসা করলেন, তোমাদের মতামত কী? তোমরা এসেছো মুসাইলামার চিঠি নিয়ে, মুসাইলামা নিজেকে রাসূল বলে দাবি করেছে, তোমাদের মতামত কী? সেই দুইজন বলল, আমাদের এলাকার লোকেরা যা বলে আমরাও তাই বলি তার সম্পর্কে, যে সে একজন নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আমি কোনো পত্রবাহক বা দূতকে হত্যা করতাম তাহলে তোমাদের দুইজনকেই হত্যা করতাম। যে কোনো যুগেই, যে কোনো সমাজে, সময়ে, সভ্যতাতে আমরা দেখতে পাই বার্তাবাহক, দূত, তাদেরকে হত্যা করা এটা খুবই রীতিবিরুদ্ধ একটি কাজ। পত্রবাহকদেরকে হত্যা করা যদি রীতিবিরুদ্ধ না হতো তাহলে অবশ্যই তোমাদের দুইজনকে আমি হত্যা করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবি চিঠি লিখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠিতে লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রহমান রহিম আল্লাহ নামে শুরু, মিন মুহাম্মদ রাসূলুল্লাহ ইলা মুসাইলামাল কাজ্জাব, আল্লাহ রাসূল মুহাম্মাদের পক্ষ থেকে মুসাইলামা মিথ্যাবাদীর প্রতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একটি আয়াত চিঠিতে লিখে পাঠিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে লিখেছিলেন, আম্মা বাদ, فإن الأرض لله يورثها من يشاء من عباده, নিশ্চয় এই জমিন এটা আল্লাহর জন্য, তিনি তার বান্দাদের মধ্য থেকে যাকে পছন্দ করেন তাদেরকে এর কর্তৃত্ব প্রদান করেন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, এবং চূড়ান্ত কর্তৃত্ব এটা মুত্তাকিনদের জন্যই, যারা সৎপথের অনুসারী তাদের জন্যই হচ্ছে চূড়ান্ত এই জমিনের কর্তৃত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠি দিয়ে পাঠিয়েছিলেন হাবিব বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু, আনসারী সাহাবী, তাকে। মুসাইলামার দরবারে উপস্থিত হলেন যখন তিনি, মুসাইলামা চিঠি পেয়ে খুবই ক্রুদ্ধ হল এবং সে হাবিব বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করল যে আমার সম্পর্কে তোমার কি মতামত। মুসাইলামা প্রত্যেকটি কথাকর্ম এবং কাজে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নকল করার চেষ্টা করত, অনুকরণ করার চেষ্টা করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার পত্রবাহকদেরকে জিজ্ঞাসাবাদ করেছেন, একই রকমভাবে মুসাইলামাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্রবাহককে জিজ্ঞাসা করছিল আমার সম্পর্কে তুমি কি মনে করো, এবং তার আগে সে জিজ্ঞাসা করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে মুহাম্মদ সম্পর্কে তোমার মতামত কি। সাহাবি তিনি জবাব দিয়ে বলেছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। তখন মুসাইলামা জিজ্ঞাসা করলো, আর আমার সম্পর্কে তোমার মতামত কি? সাহাবি জবাব দিয়ে বলেন, কি বলছো, আমি তোমার কথা শুনতে পাচ্ছি না। এভাবে দ্বিতীয়বার, তৃতীয়বার, তিনবার, প্রত্যেকবারই হাবিব বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছিল তখন তিনি সাক্ষ্য দিয়েছেন তিনি আল্লাহ রাসূল, এবং যখন মুসাইলামা তার নিজের সম্পর্কে জিজ্ঞাসা করছিল তখন তিনি বলছেন, তুমি কি বলছো, তোমার কথা আমি শুনতে পারছি না। মুসাইলামা খুবই ক্রুদ্ধ অবস্থায় সে খুব জঘন্য একটি কাজ করতে শুরু করল। সাহাবি হাবিব বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে স্বীকারোক্তি আদায় করার জন্য তার উপর অত্যাচার শুরু করল এবং হাত পা একের পর এক কাটতে শুরু করল। প্রত্যেকবার সে নিজের সম্পর্কে প্রশ্ন করছিল এবং তিনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে জবাব দিচ্ছিলেন তখন একের পর এক হাত কেটে ফেলছিল, পা কেটে ফেলছিল, অঙ্গপ্রত্যঙ্গ কেটে ফেলছিল। এভাবে অত্যন্ত নির্মমভাবে মুসাইলামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্রবাহককে হত্যা করে। এই ঘটনা থেকে আমরা দেখতে পাচ্ছি যে মুসাইলামা তার ভেতরে আসলে কত অশুভ প্রবৃত্তি ছিল, সে কত নিচু এবং জঘন্য প্রকৃতির একজন ব্যক্তি ছিল। পৃথিবীর সকল সমাজে, সকল সভ্যতাতেই দূত হত্যা করাকে অত্যন্ত রীতিবিরুদ্ধে একটি কাজ হিসেবে গণ্য করা হয় এবং এটা কেউই করার চেষ্টা করে না, কিন্তু মুসাইলামা সেই প্রচলিত রীতিনীতিগুলোর কোনো ধারধার ছিল না এবং সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্রবাহককে হত্যা করল। মুসাইলামা একজন মিথ্যাবাদী, ভণ্ড এবং প্রতারক, কিন্তু এর পরেও কিভাবে সে এত বিরাট সংখ্যায় মানুষদেরকে তার দলে ফেরাতে সক্ষম হয়েছিল, এত অনুসারী সে কীভাবে তৈরি করল? শুধুমাত্র আমরা যদি সংখ্যা দেখি, অর্থাৎ যে সমস্ত লোকেরা তার পক্ষে যুদ্ধ করতে ইয়ামামাতে উপস্থিত ছিল সেই যোদ্ধাদের সংখ্যায় ছিল 40 থেকে 60 হাজার, তাহলে বাকি মানুষদের সংখ্যা আরও বেশি ছিল। এবং সেই সময়কার পৃথিবীর কথা আমরা আলোচনা করছি, আজ থেকে 1400 বছর আগের পৃথিবী, মরু অঞ্চলে যেখানে এমনিতেও জনসংখ্যা খুবই কম থাকে। কাজেই এই বিষয়টি আশ্চর্য করার মতো, কিভাবে সে এত সংখ্যায় অনুসারী জোগাড় করতে সক্ষম হয়েছিল। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে মানুষ কি সত্যিই তাকে নবী বলে অনুসরণ করেছিল, বা নবী বলেই কি তাকে অনুসরণ করছিল? বাস্তবে এর জবাব হচ্ছে অধিকাংশ মানুষ তাকে মিথ্যাবাদী বলেই জানত এবং একেবারে অল্প কিছু গণ্ডমূর্খ ব্যক্তি ছাড়া কেউই তার নবুয়তের দাবিকে স্বীকার করেনি, বিশ্বাস করেনি। তিনটি অন্যতম কারণ যার কারণে মুসাইলামা এত বিরাট সংখ্যায় অনুসারী সংগ্রহ করতে সক্ষম হয়েছিল, তার মধ্যে 1 নম্বর হচ্ছে একজন ব্যক্তির ভূমিকা। সেই ব্যক্তির নাম হচ্ছে আর রাজ্জাল বিন উনফুয়া হানাফি, বনু হানিফা সেই গোত্রের একজন সদস্য। আর রাজ্জাল সে প্রতিনিধি দলের সদস্য হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এসেছিল। এবং সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাইয়াত দিল, ইসলাম গ্রহণ করার ভান করল। আসলে সেই লোকটি প্রকৃতপক্ষে মুনাফিক ছিল, সে ইসলাম গ্রহণ করে সুবিধা নেওয়ার চেষ্টা করছিল, বাংলায় যেটাকে আমরা বলি যে বাতাস বুঝে পাল তুলে দেওয়া, সেই কাজটি করছিল। কারণ মক্কা বিজয়ের পর চতুর্দিকে ইসলামের জয় জয়কার, আরব অঞ্চলে ইসলামকে দমন করার মতো কোনো শক্তি আর সেখানে নেই। ফলে বিভিন্ন কারণে রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য অনেক লোকেরাই তারা ইসলাম গ্রহণের ভান করছিল। রাজ্জাল ছিল সেরকম একজন ব্যক্তি। সে মদিনাতে এসেছিল, আল্লাহ রাসূল ইসলামের বিভিন্ন হালাকাতে সে অংশগ্রহণ করেছিল, কোরআন শিখল, কোরআনের একটি উল্লেখযোগ্য অংশ সে হিফজ করেছিল। এবং যখন মুসাইলামার ফিতনা শুরু হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে বনু হানিফা সেই গোত্রের একজন ব্যক্তি মদিনাতে আমাদের মাঝে আছে, কাজেই তাকে রাজ্জালকে দায়িত্ব দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকি লোকেদেরকে হকের উপরে ফিরিয়ে আনতে পাঠালেন। কিন্তু রাজ্জাল যখন নিজের এলাকায় ফেরত গেল, সেখানে গিয়ে সে সম্পূর্ণ বিপরীত ভূমিকা পালন করতে শুরু করলো, 180 ডিগ্রি উল্টে গেল। এমনকি সে মুসাইলামার ফিতনা থেকেও খারাপ ফিতনা হিসেবে লোকেদের সামনে আবির্ভূত হলো। সেখানে গিয়ে সে বলতে শুরু করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাইলামার দাবিকে সত্যায়ন করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি এটা মেনে নিয়েছেন যে মুসাইলামা সত্যিই তার নবুয়তের অংশীদার, তিনিও নবী, মুসাইলামাও নবী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি একটি হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেছেন যে একবার আমি কিছু লোকের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত ছিলাম, সেই মজলিসে রাজ্জাল সেও উপস্থিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের মধ্যে এখানে এমন একজন ব্যক্তি আছে যার মাড়ির একটি দাঁত জাহান্নামের মধ্যে উহুদ পাহাড়ের থেকে বড় আকৃতি হবে। হাদিস থেকে আমরা জানি যে জাহান্নামী ব্যক্তিদের আকৃতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় করে দেবেন যেন তারা বেশি পরিমাণে শাস্তি ভোগ করতে পারে। আবু হুরায়রা বলছেন যে ধীরে ধীরে আমি দেখলাম ওই মজলিসের সবাই মৃত্যুবরণ করলো, কেবলমাত্র দুইজন ব্যক্তি বেঁচে থাকলো, একজন হচ্ছে আমি এবং আরেকজন হচ্ছে রাজ্জাল। এবং আর আবু হুরায়রা বলছেন যে এই হাদিসের কারণে আমি সবসময় ভীত আতঙ্কিত অবস্থায় থাকতাম। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি যে এর আগে যে সমস্ত ব্যক্তিরা মারা গেছেন তারা বাহ্যিকভাবে অবশ্যই স্পষ্টতই ইসলামের উপর মৃত্যুবরণ করেছেন, কাজে যদি কোনো একজন ব্যক্তি জাহান্নামী হয়ে থাকে তাহলে হবে বাকি অবশিষ্ট দুজন ব্যক্তির মধ্য থেকে, এবং সেই দুজন ব্যক্তিকে আবু হুরায়রা বলছেন যে বাকি থাকলাম আমি এবং রাজ্জাল। আবু হুরায়রা তিনি এই হাদিসের কারণে অত্যন্ত আতঙ্কিত অবস্থায় থাকতেন, এবং তিনি বলছেন যখন অবশেষে আমি দেখলাম রাজ্জাল সে মুসাইলামার পক্ষ অবলম্বন করেছে, তার নবুয়তের মিথ্যা স্বাক্ষর প্রদান করছে, তখন তিনি সে ভয়ভীতি অবস্থা থেকে মুক্ত হলেন এবং বুঝে নিলেন কে হচ্ছে সেই জাহান্নামী ব্যক্তি। আবু হুরায়রা বলছেন যে এই দিক থেকে মুসাইলামার ফিতনা থেকেও রাজ্জালের ফিতনা আরও ভয়াবহ ছিল। কেন রাজ্জালের ফিতনা ভয়াবহ ছিল? কারণ তার সাথে থাকা ইলমকে সে মন্দ কাজে, অশুভ কাজে ব্যবহার করেছে, অপব্যবহার করেছে। বাংলায় কিংবা ইংরেজিতে একটি প্রচলিত কথা রয়েছে, আমরা জানি বিদ্যায় বল, বা ইংরেজিতে বলা হয়ে থাকে নলেজ ইজ পাওয়ার। সেই পাওয়ার যদি, সেই ক্ষমতা যদি কোনো অশুভ ব্যক্তির হাতে পড়ে, সে ইলমকে ব্যবহার করে মানুষদেরকে বিভ্রান্ত করে। কাজেই শিক্ষিত শয়তানের ধোকা একজন সাধারণ ইসলাম বিদ্বেষী ব্যক্তির থেকে, একজন ইসলাম বিদ্বেষী কাফেরের ফিতনা থেকেও অনেক অনেক মারাত্মক। কারণ স্পষ্টতই একজন ব্যক্তি যখন ইসলামকে গালাগালি করবে, আল্লাহ তার রাসুল এবং কোরআনকে গালাগালি করবে, সাহাবা ইকরামদের সম্বন্ধে আজে বাজে নিকৃষ্ট কথা বলবে, মানুষ স্বাভাবিকভাবেই বুঝে নিবে যে এই ব্যক্তিটি অত্যন্ত নিকৃষ্ট একজন ব্যক্তি। কিন্তু সেই ব্যক্তি যখন ভালো চেহারা ধারণ করে আসবে, সত্য মিথ্যাকে মিশিয়ে বিভ্রান্তি সৃষ্টি করবে, তখন সেটাকে শনাক্ত করা খুবই মারাত্মক। লক্ষণীয় বিষয়, আমরা আগেও বলেছি যে রাজ্জাল বা মুসাইলামা কেউই সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তকে অস্বীকার করেনি। যদি শুরুতেই তারা সেটা করত, অবশ্যই মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিত। বরং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তকে মেনে নিয়েছে, আবার পাশাপাশি নিজেদেরকেও, মুসাইলামাকেও নবী হিসেবে উপস্থাপিত করেছে। কাজেই একজন ব্যক্তি যার মতে ইলম রয়েছে, সে যখন অশুভ হয়ে যায়, সে যখন মন্দ কাজে সেই ইলমকে ব্যবহার করে, সে হাজার হাজার মানুষদেরকে বিভ্রান্ত করতে পারে। একজন জ্ঞানী মুনাফিকের ফিতনা খুবই মারাত্মক। এবং একটি হাদিস থেকে আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়গুলোকে এই উম্মার জন্য সবচেয়ে মারাত্মক এবং ক্ষতিকর হিসেবে চিহ্নিত করেছেন, তার মধ্যে একটি বিষয়কে তিনি উল্লেখ করেছেন যে একজন বাকপটু মুনাফিকের ফিতনা। একজন মুনাফিক যখন সে বাকপটু হয়, যখন সে তার দিহবাকে দক্ষতার সঙ্গে ব্যবহার করতে পারে, শব্দের খেলার মাধ্যমে মানুষদেরকে বিভ্রান্ত করতে পারে, এটা খুবই মারাত্মক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মুনাফিকদের সম্পর্কে এই বিষয়টিকে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, যখন আপনি তাদেরকে দেখেন, দেহ আকৃতি, তাদের গঠন খুবই সুন্দর, চমৎকার মনে হয়, বাহ্যিক দিক থেকে তাদেরকে দেখে খুবই ভালো মনে হয়। ওয়া ইয়াকুলু তাসমা লিকাউলিহিম, এবং যখন তারা কথা বলে আপনি তাদের কথা শুনতে থাকেন, তাদের কথাগুলো এতটাই ক্ষমতা সম্পন্ন। কাজেই একজন আলেম বিভ্রান্ত হলে, পথভ্রষ্ট হলে গণহারে মানুষ পথহারা হয়ে যায়, বিভ্রান্ত হয়ে যায়। আহমদ বিন হাম্বল, তার ঘটনা থেকে আমরা জানি সেই সময় যারা সুন্নতের অনুসারী এবং যারা বিদআতের অনুসারী তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে বিতর্ক ছিল, এবং সেই বিতর্কের একটি মূল প্রশ্ন ছিল কোরআন সম্পর্কে। সেখানে প্রশ্ন ছিল, কোরআন কি আল্লাহর সৃষ্টি মাখলুক, নাকি কালাম, নাকি আল্লাহর কথা? সঠিক এবং সত্য মত অবলম্বন করার কারণে ইমাম আহমদ বিন হাম্বল এবং তার সঙ্গে আরো অনেক উলামায়ে কেরামদেরকে অত্যাচারের মুখোমুখি করা হচ্ছিল। আহমদ বিন হাম্বল যখন নির্মম অত্যাচারের সম্মুখীন হচ্ছিলেন, তখন একজন ব্যক্তি তাকে সুপারিশ করে বলেছিল যে আপনি সাময়িকভাবে তাদের দাবিকে মেনে নিন এবং মেনে নিয়ে অত্যাচার থেকে আপনি নিজেকে মুক্ত করুন। আপনার উপর জুলুম করা হচ্ছে, জোর জবরদস্তি করা হচ্ছে, এই অবস্থা এটা তো আপনার জন্য বৈধ। কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল তিনি কি জবাব দিয়েছিলেন? তিনি জবাব দিয়ে বলেছিলেন, যদি আমি তাদের এই দাবিকে মেনে নেই তাহলে এই অঞ্চলের সমস্ত মানুষেরা বিভ্রান্ত হয়ে যাবে, তাদের আমি মানুষদের বিভ্রান্তির কারণ হতে চাই না। একই রকম আমরা দেখতে পাই বনে ইসরায়েলের ঘটনা। সেই সময় ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম, তিনি আল্লাহর রাসূল, উলুল আজমি মিনার রাসূল, তাদের মধ্যে একজন, তিনি মানুষদেরকে হকের পথে, সত্যের পথে আহ্বান করছেন। কিন্তু এর পরেও যখন সাধারণ মানুষেরা দেখল যে তাদের আহবাররা, তাদের আলেমরা ঈসা আলাইহিসসালামকে সত্যায়ন করছে না, তার বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, তখন তারা তাকে অস্বীকার করেছিল। অবশেষে কিছু যুবক আর জেলে ছাড়া কেউই ঈসা আলাইহিসসালামের দাওয়াতকে স্বীকার করেনি। এটা ছিল বনি ইসরায়েলের অসৎ আলেমদের ফিতনা। কাজে ইলম থাকলেই এটা কখনো প্রমাণিত হয় না যে একজন ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় পছন্দনীয়, বরং দেখতে হয় ইলমের ফলাফল তার মধ্যে আছে কিনা, তাকওয়া তার মধ্যে আছে কিনা। ইলমের ফলাফল যদি তার মধ্যে না থাকে তাহলে শুধুমাত্র ইলম থাকা এটা ওই ব্যক্তির ক্ষতির কারণ। কারণ শুধুমাত্র ইলমের দিক থেকে আমরা দেখতে পাই ইবলিস সে অনেক অনেক উপরে, কিন্তু তার মধ্যে কোনো তাকওয়া নেই, আল্লাহ ভীরুতা নেই। ইবলিসের ইলম তার নিজের ক্ষতির কারণ এবং যারা তাকে অনুসরণ করে তাদের সকলের ক্ষতির কারণ হয়েছে। মন্দ কাজে, অশুভ উদ্দেশ্যে যখন ইলমকে ব্যবহার করা হয় তার ক্ষতি কত মারাত্মক, এর আরেকটি দৃষ্টান্ত আমরা দেখতে পাই সামিরির ঘটনা থেকে। সেখানে আল্লাহ নবী হারুন আলাইহিসসালাম তিনি ছিলেন উপস্থিত। আল্লাহ নবী হারুন আলাইহিসসালামের কাছ থেকে সামিরি নিজের দিকে মানুষদেরকে নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল। সে ইলমের ধোকা দিয়ে একজন নবীর কাছ থেকে নিজের দিকে মানুষদেরকে আকৃষ্ট করে নিয়েছিল। মুসা আলাইহিসসালাম যখন তাওরাত কিতাব আনতে গিয়েছিলেন, সেই সময় সামিরি মানুষদেরকে, বনি ইসরাইলদেরকে বাছুর পূজায় বাধ্য করেছিল। কাজেই রাজ্জালের ভূমিকার কারণে বহু মানুষ মুসাইলামাকে অনুসরণ করছিল। রাজ্জাল ছিল মুসাইলামার দুইজন সহকারীর একজন, তার আরেকজন সহকারী ছিল মুহাক্কাম। রাজ্জাল এবং মুহাক্কাম এই দুইজন ছিল মুসাইলামার দুইজন ঘনিষ্ঠ সহকারী, যাদেরকে আমরা প্রচলিত ভাষায় বলতে পারি একজন ছিল মুসাইলামার ডান হাত, আরেকজন ছিল মুসাইলামার বাম হাত। এবং সেই যুদ্ধের ময়দানেও তারা দুইজন বড় কমান্ডার ছিল মুসাইলামার দুইজন সহকারী হিসেবে। যখন কোনো ব্যক্তি নিজেকে নবী বলে দাবি করে, এর অর্থ হচ্ছে আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহি আসে। তাহলে মুসাইলামা যখন নিজেকে নবী বলে দাবি করেছে, তার কাছে আসা ওহিগুলো কি কি, তার কাছে কি নাজিল হয়েছে? কাজেই মুসাইলামা তার নবুয়তের দাবিকে প্রতিষ্ঠা করতে গিয়ে সে দাবি করত যে আমার কাছেও কুরআন নাজিল হয়েছে, আমার কাছেও কিছু অংশ এসেছে। মুসাইলামা বাস্তবে খুবই ধূর্ত একজন ব্যক্তি ছিল, তার কিছু ক্যারিশমা ছিল, কিন্তু যখন সে কুরআনকে নকল করার চেষ্টা করত সে স্পষ্টতই মানুষের কাছে তামাশার পাত্রে পরিণত হতো। তার কিছু নমুনা যদি আমরা দেখি যে সে কীভাবে কোরআনকে নকল করে বলতো যে এগুলো আমার কাছে ওহি এসেছে, শুধুমাত্র অর্থের দিকেও যদি আমরা দেখি আমরা বুঝতে পারি যে এই শব্দগুলো, এই অর্থগুলো কতটা হাস্যকর এবং অবান্তর ছিল সেই কথাবার্তাগুলো। এবং যদি আমরা আরবি শব্দের গঠনগুলো দেখি তাহলে আমরা দেখতে পাই যে শব্দের গঠনের দিক থেকে সে সরাসরি বিভিন্ন সুরাকে নকল করেছে। মুসাইলামার একটি সুরা ছিল এরকম, মুসাইলামা বলেছে, হে ব্যাং তুমি করো ঘ্যাঙর ঘ্যাং, তোমার নিচে কাদামাটি উপরে আছে পানি। ব্যাং নিয়ে সে সুরা তৈরি করেছে। মরুভূমির ইঁদুর, তাদেরকে নিয়ে সে সুরা তৈরি করেছে। মুসাইলামা বলতো, হে মরুভূমির ইঁদুর, তোমার যা আছে তা শুধু একটা বড় মাথা আর বড় একটা কান। আরেকটি জায়গায় মুসাইলামার সুরার অংশ ছিল, মুসাইলামা বলেছে, আল্লাহ আমাকে যে প্রজ্ঞা দিয়েছেন তা সেই রূপ শক্তিশালী, যেমন দমকা বাতাস প্রবাহিত হয় উদর এবং অন্ত্রের মধ্য থেকে, অর্থাৎ পেটের মধ্য থেকে যে দমকা বাতাস প্রবাহিত হয় সেই বাতাসের মতো শক্তিশালী প্রজ্ঞা আল্লাহ আমাকে দিয়েছেন। পেটের মধ্য থেকে যে বাতাস প্রবাহিত হয় সেটা কি সেটা আমরা সবাই জানি। এগুলি ছিল মুসাইলামার সুরার কিছু অংশ। আরেকটি জায়গায় সে কোরআনের শব্দভঙ্গিকে নকল করে সুরা তৈরি করেছে।
ওয়াজ্জারিয়াতি যারওয়া ফাল ফাজারিয়াতি যারআ ফাল হাসদাতি হাসদা ফাল আজনাতি আজনা,
যার অর্থ ছিল, কসম সেই সমস্ত মহিলাদের যারা ফসলের বীজ বপন করে, ফসল কেটে ঘরে ওঠায়, সেখান থেকে দ্রুত গম তৈরি করে, গম পেষণ করে, সেই গম দিয়ে রুটি তৈরি করে, শেষ পর্যন্ত সেটা দিয়ে সারিদ বানায় এবং এরপরে লোকমা বানিয়ে খায়, ফলে তারা খুব মোটা এবং চর্বিধারী হয়ে যায়। কাজে এত এত ভূমিকা দিয়ে শেষ পর্যন্ত সেগুলো এসে শেষ হয়ে যেত পেটের মধ্যে অথবা খাবারের মধ্যে। কাজে মুসাইলামার একজন অনুসারী তাকে জিজ্ঞাসা করেছিল, হে মুসাইলামা, আমি আসলে ঠিক নিশ্চিত নই যে তোমার কাছে যিনি ওহি নিয়ে আসেন সে কি আসলে তোমার হৃদয়ে ওহি নাজিল করেন নাকি তোমার পেটের মধ্যে নাজিল করেন, কারণ সব জায়গায় দেখি শুধু খাবারের বর্ণনা। আরেকটি জায়গায় সুরা কাউসার, সেটাকে নকল করে মুসাইলামা সুরা তৈরি করেছে। ইন্না আতাইনা কাল মুফতা ফাসল্লি লিরাব্বিকাল ওয়ার্তাহ। অর্থাৎ মুসাইলামা মানুষদেরকে বলছে যে আমার কাছে জান্নাতের চাবি দেওয়া হয়েছে, সুতরাং তোমাদের আর কোনো সালাত আদায় করা দরকার নেই, জাকাত আদায় করা দরকার নেই। মুসাইলামা তার অনুসারীদের মধ্যে সালাত এবং জাকাত আদায় করার প্রয়োজন নেই, তার কাছেই জান্নাতের চাবি, এই সমস্ত কথাবার্তা প্রচার করতে শুরু করেছিল। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তিনি যখন মুশরিক ছিলেন সেই সময় তিনি ইয়ামামাতে মুসাইলামার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন এবং তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সূরা আসর সেই আয়াতগুলো নাজিল হয়েছিল। আমর ইবনুল আস তিনি মুসাইলামার কাছে গিয়ে বললেন যে তোমার কাছে কি এসেছে, তুমিও নাকি নবুয়তে অংশীদার? তখন মুসাইলামা বলল যে আমার কাছে এসেছে এই অংশটুকু।
ইয়া ওয়াবার ইন্নামা আনতা ইযনান ওয়া সাদর ওয়া সা'ইর হুফর নাকর।
আমর ইবনুল আস তিনি এই কথা শুনে তার পাশে থাকা সাথীকে জিজ্ঞাসা করেছিলেন কি দেখলে, কি বুঝলে। এরপর আমর ইবনুল আস মুসাইলামাকে বলেছিলেন ইন্নাকা তা'লামু আন্নি আ'লামু আন্নাকা তাকযিব, নিঃসন্দেহে তুমি মুসাইলামা জানো যে আমি জানি তুমি একজন মিথ্যাবাদী। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি মন্তব্য করে বলেছেন যে মুসাইলামার কথাবার্তাগুলো, মুসাইলামা যেগুলোকে তার ওহী বলে দাবি করত, সেগুলো এত হাস্যকর এবং মূর্খতাপূর্ণ ছিল যে একজন মুশরিক বা অমুসলিম ব্যক্তিও সেটাকে দ্বিতীয়বার না ভেবেই খুব সহজেই বুঝতে পারত যে এত অবান্তর ছিল সেই কথাবার্তাগুলো। এবং মুসাইলামার এই সমস্ত ফিতনা এগুলো যখন শেষ হয়ে গেল, বনি হানিফার লোকেরা আবু বকর সিদ্দিকের সঙ্গে দেখা করতে এসেছিল, নিজেদের ভুল স্বীকার করলো, আবার তারা ইসলামের উপর প্রতিষ্ঠিত হলো, সেই সময় আবু বকর সিদ্দিক যখন তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে মুসাইলামা যে কথাগুলোকে তার কোরআন বলে দাবি করতো তার কিছু নমুনা তোমরা কি আমাকে শোনাতে পারো, লোকেরা বললো ইয়া খলিফা তু রাসূলুল্লাহ আপনি আমাদেরকে মাফ করুন, আমরা রেহাই চাই, আমরা এগুলো উল্লেখ করতে চাই না। কিন্তু এরপরেও যখন আবু বকর সিদ্দিক তিনি জোর করলেন, শেষ পর্যন্ত তারা কিছু দৃষ্টান্ত নমুনা পেশ করলো। আবু বকর সিদ্দিক আশ্চর্য হয়ে গেলেন এবং তিনি তাদেরকে ধিক্কার দিয়ে বললেন যে ওয়াই হাকুম, ধিক্কার তোমাদেরকে, তোমাদের বিবেক কোথায় চলে গিয়েছিল, কিভাবে তোমরা এগুলোকে বিশ্বাস করেছিলে, এগুলো তো কখনোই আল্লাহর কথা তো হতেই পারে না, এমনকি কোনো সত্যনিষ্ঠ মানুষের কথা হতে পারে না, কাজেই শুধুমাত্র বিরাট অনুসারী সে বানাতে সক্ষম হয়েছিল এটা কখনো তার সত্যবাদী হওয়ার প্রমাণ নয়। সত্য মিথ্যা সংখ্যার আধিক্য দিয়ে কিংবা সংখ্যার অল্পতা দিয়ে কখনো নির্ধারণ করা যায় না। যে কারণে একজন আলেম তিনি চমৎকার মন্তব্য করে বলেছিলেন যে যদি আমরা ভোটাভুটি করতাম সামিরি এবং হারুন আলাহ ইসলামের মধ্যে, তাদের মধ্যে যদি একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হতো, তাহলে নিঃসন্দেহে সেই বাছুর পূজারী বানী ইসরায়েল তারা ভোট দিয়ে সামিরিকেই বিজয়ী করত এবং আল্লাহ নবী হারুন আলাহ ইসলাম তিনি পরাজিত হতেন। কাজেই সত্য মিথ্যা যাচাইয়ের মানদণ্ড এটা সংখ্যায় কম বা বেশি হওয়া নয়। রাজ্জালের ফিতনা, ভণ্ড আলেমের ফিতনা, এটা ছাড়াও আরও দুইটি উল্লেখযোগ্য কারণ ছিল যে কারণে বহু মানুষ মুসাইলামাকে অনুসরণ করেছে। তার মধ্যে একটি হচ্ছে গোত্রপীতি, গোত্রবাদ বা বর্তমানে যেটাকে আমরা জাতীয়তাবাদ হিসেবে চিনি সেই বিষয়টি। একজন বৃদ্ধ ব্যক্তি মুসাইলামার এক অনুসারীর কাছে এসে বলল যে আমাকে মুসাইলামার কাছে নিয়ে চলো। সেই লোকটি তাকে ধিক্কার দিয়ে বলল তোমার ধ্বংস হোক, বলো মুসাইলামা রাসূলুল্লাহ। বৃদ্ধ লোকটি বলল যে আগেই নয়, আগে তার সঙ্গে দেখা করি তারপর বলবো। বৃদ্ধ ব্যক্তিটি মুসাইলামার কাছে গেল এবং সেখানে গিয়ে সে মুসাইলামার এই সমস্ত অর্থহীন অবান্তর কথাবার্তা শুনল। শোনার পরে সে কসম করে বলল যে আল্লাহর কসম, আমি জানি তুমি একজন মিথ্যাবাদী, কিন্তু আমার গোত্রের একজন মিথ্যাবাদী ব্যক্তি কুরাইশের একজন সত্যবাদী ব্যক্তির থেকে উত্তম, বনু হানিফার একজন মিথ্যাবাদী ব্যক্তি কুরাইশের সত্যবাদী ব্যক্তির থেকে উত্তম, অন্ধ জাতীয়তাবাদ, অন্ধ গোত্রপীতি। এই কারণেও বহু লোক তার মুসাইলামাকে অনুসরণ করছিল। তিন নম্বর কারণ যে কারণে মানুষ মুসাইলামাকে অনুসরণ করেছিল সেটা হচ্ছে মূর্খতা এবং অজ্ঞতা। এ কারণেই বলা হয়ে থাকে যে অজ্ঞতা যেখানে ইচ্ছাকৃত, বিবেক সেখানে মৃত। মুসাইলামার এই অর্থহীন কথাবার্তাগুলো সম্পর্কে, মুসাইলামার এই বিষয়গুলো সম্পর্কে মন্তব্য করে আবু বকর বাকাল্লানি তিনি মন্তব্য করে বলেছেন
فاما كلام مسيلمه الكذاب وما زعم انه قران فهو اخص من ان ننشغل به واسخف من ان نفكر فيه فانه على سخافته قد اضل وعلى ركاكته قد ازل وميدان الجهل واسع।
মুসাইলামার কথাবার্তাগুলো এতটাই অবান্তর ছিল যে একজন ব্যক্তির এটা নিয়ে দ্বিতীয়বার চিন্তা করারও প্রয়োজন হয় না। এরপরেও আমরা সেগুলোকে উল্লেখ করি একমাত্র পাঠককে আশ্চর্য করা এবং বিনোদন দেওয়ার জন্য। এরপরেও এত অবান্তর হওয়ার পরেও এই কথাবার্তাগুলোর মাধ্যমেই বহু মানুষ প্রতারিত হয়েছিল, কারণ তাদের মধ্যে অজ্ঞতার ক্ষেত্র, মূর্খতার ক্ষেত্র ছিল সুবিশাল। এবং আরবি প্রবাদ বাক্যে একটি কথা বলা হয়ে থাকে যে কিছু মানুষ থাকে তারা প্রত্যেকটি ফেলে দেওয়া বস্তুকেও ঠিকই উঠিয়ে নেয়। যদি আপনি কোনো একটা বস্তু ফেলে দেন, কিছু মানুষ থাকবেই সেই ফেলে দেওয়া বস্তুটাকেও ঠিকই উঠিয়ে নেবে। কাজেই সমস্ত যুগেই, সমস্ত সমাজে, সভ্যতাতেই যত হাস্যকর অবান্তর কথাবার্তাই হোক না কেন, যত মূর্খতাপূর্ণ আদর্শই প্রচার করা হোক না কেন, কিছু মানুষ ঠিকই থাকবে যেগুলোকে তারা অনুসরণ করবে। এই হচ্ছে কিছু কারণ যে কারণে মুসাইলামার অনুসারীদের সংখ্যা এত বেশি ছিল। তবে সবাই যে বিভ্রান্ত হয়ে গিয়েছিল বনু হানিফাতে এটা নয়, বরং কিছু কিছু মানুষ শেষ পর্যন্ত হকের উপরে অটল ছিলেন। তাদের মধ্যে একজন উল্লেখযোগ্য ব্যক্তি হচ্ছেন সুমামা ইবনু উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুমামা তিনি বনু হানিফা গোত্রের একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন এবং তিনি সেই ফিতনার সময়ে মুসাইলামার অনুসারীদেরকে উদ্দেশ্য করে সাবধান করে দিয়ে বলছিলেন, ওহে বনু হানিফা লোকেরা, তোমাদেরকে ধিক্কার, তোমরা আমার কথা শোনো, অবশ্যই তোমরা সঠিক পথ পাবে, আমার নির্দেশ মানো, তোমরা সুপথ প্রাপ্ত হবে। জেনে রেখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল, একজন প্রেরিত নবী, তার নবুয়তের ব্যাপারে দ্বিতীয় কোনো সন্দেহ থাকতে পারে না। অপরদিকে মুসাইলামা স্পষ্ট একজন ভণ্ড এবং মিথ্যুক, তোমরা তার কথায় এবং মিথ্যাচারিতায় প্রতারিত হয়ো না। আবু বকর সিদ্দিক তার খিলাফতকালে মুরতাদদের অন্যান্য ফিতনাগুলোকে দমন করার পর মুসাইলামার ফিতনাকে দমন করার সিদ্ধান্ত নিলেন এবং এটা খুবই বড় একটি হুমকি ছিল তার বিশাল অনুসারীদের কারণে, যে কারণে আমরা দেখতে পাই যে আবু বকর সিদ্দিক যখন মুরতাদদেরকে দমন করার জন্য 11টি পৃথক বাহিনী প্রেরণ করেছিলেন 11 জন সেনাপতির অধীনে, সেই বাহিনীর 3টি বাহিনীকে তিনি নির্দিষ্ট করেছিলেন তার আক্রমণ পরিচালিত করবে ইয়ামামার উপরে। সেই 3টি বাহিনী ছিল খালিদ বিন ওয়ালিদের বাহিনী, আরেকটি বাহিনী ছিল ইকরিমা বিন আবি জাহেল তার বাহিনী। ইকরিমা রাদিয়াল্লাহু আনহু, তার সম্পর্কে আমরা জানি যে তিনি খুবই দুর্ধর্ষ যোদ্ধা ছিলেন, অকুতোভয় যোদ্ধা ছিলেন, তাকেও দায়িত্ব দেওয়া হয়েছিল ইয়ামামাতে অভিযান পরিচালনা করার জন্য। আরও একটি বাহিনী সুরহাবিল ইবনে হাসানা রাদিয়াল্লাহু আনহু, তাকেও নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল ইয়ামামাতে গিয়ে আক্রমণ পরিচালনা করার জন্য। যখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি তুলাইহার বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করলেন, আরেকজন মিথ্যা নবী দাবিদার, এবং তাকে পরাজিত করেছিলেন বুজাখাতে। সেখানে বিজয় লাভ করার পর ইকরিমা তিনি কিছুটা অধৈর্য হয়ে যান এবং তিনি খালিদ বিন ওয়ালিদের জন্য অপেক্ষা না করেই আগে ভাগে একটি আক্রমণ পরিচালনা করেন এবং যে পরিমাণ প্রস্তুতি নিয়ে আক্রমণ পরিচালনা করা দরকার ছিল সেটা সম্ভব হয়নি, যার কারণে ইকরিমার বাহিনী সেখানে পরাজয় বরণ করে। একই রকম সুরহাবিল ইবনে হাসানা, তিনিও একটি আক্রমণ পরিচালনা করেন কিন্তু তিনিও পরাজিত হন। কাজেই বড় দুটি আক্রমণকে প্রতিহত করার মাধ্যমে, ইকরিমার বাহিনী সুরহাবিল ইবনে হাসানা তাদের বাহিনীকে পরাজিত করার মাধ্যমে, মুসাইলামার অহংকার এবং শক্তির দম্ভ অনেক গুণে বেড়ে গিয়েছিল। শেষ পর্যন্ত খালিদ বিন ওয়ালিদ তিনি সেদিকে রওনা হয়েছিলেন এবং এই যুদ্ধের গুরুত্ব এত বেশি ছিল, আরও বেশ কিছু ঘটনা থেকে সেটা আমাদের সামনে স্পষ্ট হয়ে যায়। এই যুদ্ধে আবু বকর সিদ্দিক বদরি সাহাবিদেরকেও সামিল করিয়েছিলেন। তাবারি তিনি উল্লেখ করেছেন যে আবু বকর সিদ্দিক বদর যুদ্ধে যারা অংশগ্রহণকারী সাহাবি, বদরি সাহাবি, তাদেরকে অত্যন্ত সম্মান করতেন এবং তাদেরকে এতই বরকতপূর্ণ মনে করতেন যে সাধারণ কোনো যুদ্ধে তিনি তাদেরকে পাঠানো পছন্দ করতেন না। কিন্তু ইয়ামামার যুদ্ধের গুরুত্ব এত বেশি ছিল যে আবু বকর সিদ্দিক তার ব্যক্তিগত পছন্দ অপছন্দের বাইরে গিয়ে সেই সমস্ত বদরি সাহাবিদেরকে তিনি সেখানে প্রেরণ করেছিলেন এবং আনসার এবং মুহাজির সাহাবিদেরকেও সেখানে পাঠানো হয়েছিল। প্রথম দিকে সেই আনসার এবং মুহাজির সাহাবি যারা, তারা ছিলেন ইসলামের এলিট ফোর্স। কেন তাদেরকে আমরা এলিট ফোর্স বলছি, যে তাদের সঙ্গে কি কোনো বিশেষ শক্তিশালী অস্ত্র ছিল বা যুদ্ধবিদ্যায় তারা খুব বেশি দক্ষ ছিলেন অন্যদের থেকে, এরকম কোনো কারণে কি তাদেরকে এলিট ফোর্স বলা হচ্ছে? বর্তমানে যেরকম আমরা বিভিন্ন বাহিনীদেরকে যারা বিভিন্ন বিষয়ে সুপ্রশিক্ষিত, আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত, তাদেরকে বলা হয়ে থাকে এলিট ফোর্স। সাহাবায়ে কেরাম তারা তাদের শক্তি, জয় পরাজয় যে বিষয়ের মাধ্যমে নির্ধারণ করতেন, যে মানদণ্ডের মাধ্যমে নির্ধারণ করতেন, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে তাদের সম্পর্ক। ইসলামের সেই প্রথম দিকের যারা আনসার এবং মুহাজিরিন, তারা মানুষদের মধ্যে শ্রেষ্ঠ, তাদের বিশেষ মর্যাদা রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। কাজেই এই সম্পর্কের কারণে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতকে তাদের সাথে রাখবেন এবং এর মাধ্যমে তারা শত্রুদের উপর বিজয় লাভ করবেন, যে কারণে তারা ছিলেন ইসলামের এলিট ফোর্স। আনসার এবং মুহাজিরিনদেরকে আবু বকর সিদ্দিক অন্যান্য মুরতাদদের দমন করার জন্য যে বাহিনী সেখানে প্রেরণ করেননি, তাদেরকে নির্দিষ্ট রেখেছিলেন মুসাইলামার বিরুদ্ধে সামিল হওয়ার জন্য, তারাও সেখানে সামিল হলেন। বনু হানিফা গোত্রের বিরুদ্ধে সেই যুদ্ধ এটা খুবই বড় একটি ইভেন্ট ছিল এবং আমরা আরও দেখতে পাই যে সীমান্তবর্তী আরব গোত্রগুলো, যারা পারস্যের সীমানায় বসবাস করত এবং তাদের অনেকে মুরতাদ হয়ে গিয়েছিল, তারাও খুবই আগ্রহের সঙ্গে এই যুদ্ধের ফলাফল কী হয় সেটা দেখার জন্য প্রতীক্ষমান ছিল। অর্থাৎ এই যুদ্ধটি একটি সিদ্ধান্তকর যুদ্ধ ঘটবে, হয় ইসলাম টিকে থাকবে, খিলাফা টিকে থাকবে, অথবা ইসলাম চিরদিনের জন্য বিকৃত হয়ে যাবে, যেখানে লোকেরা বলবে যে মুহাম্মদ একজন নবী আর মুসাইলামাও একজন নবী, তাকেও তার নবুয়তে অংশীদার করে দেওয়া হয়েছে। কাজেই এই সমস্ত কারণে ইয়ামামার যুদ্ধ বাস্তবেই খিলাফার জন্য একটি মারাত্মক হুমকি ছিল। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি সেই অঞ্চলে গিয়ে একটি উপত্যকায় শিবির স্থাপন করলেন। সেখানে পাহাড়ের মাঝে সমতল ভূমি ছিল এবং একদিকে একটি পানির প্রবাহ ছিল ওয়াদি হানিফা, সামনে ছিল একটি বিশাল সমতল ময়দান আকরাবার ময়দান এবং তার এক প্রান্তে ছিল একটি বাগান। সেই বাগানগুলো, সেই অঞ্চলগুলো, এগুলো ছিল মুসাইলামার লোকেদের নিয়ন্ত্রণে। যুদ্ধের ঠিক আগে আগে একটি ঘটনা ঘটলো। মুসাইলামা তার একজন দক্ষ কমান্ডারকে হারালো এবং বেশ কিছু যোদ্ধাকেও সে হারালো। সেই কমান্ডারের নাম ছিল মাজা। মাজা তার কিছু সঙ্গী সাথী নিয়ে তাদের অঞ্চলে একটি গোত্রের বিরুদ্ধে অভিযান পরিচালিত করছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা মুসলিম শিবিরের কাছাকাছি চলে আসে এবং মুসলিমরা তাদেরকে গ্রেফতার করে এবং দেখা গেল তারা হচ্ছে ইয়ামামার লোকজন। খালিদ বিন ওয়ালিদ তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমাদের মতামত কি মুসাইলামা সম্পর্কে। তারা বলল যে আপনাদের যেরকম একজন নবী আছে আমাদেরও এরকম একজন নবী আছে। কাজেই খালিদ বিন ওয়ালিদ তাদেরকে হত্যা করার নির্দেশ দিলেন এবং সেই সমস্ত বন্দীদেরকে হত্যা করা হচ্ছিল। সেখানে শেষ পর্যন্ত তারা অনুরোধ করলো যে আমাদের সবাইকেও যদি আপনি হত্যা করেন, কিন্তু আমাদের নেতা মাজা তাকে আপনি হত্যা করবেন না, বরং আপনি তাকে বাঁচিয়ে রাখুন। খালিদ বিন ওয়ালিদ দেখলেন যে সামনে যুদ্ধ রয়েছে, সেই যুদ্ধে বিভিন্ন কারণে, বিভিন্ন তথ্যের জন্য বা বিভিন্ন কৌশলের কারণে প্রয়োজন হতে পারে। কাজেই তিনি মাজাকে, তাদের কমান্ডারকে জীবিত রাখলেন, হত্যা করলেন না, বাকি লোকেদেরকে তিনি হত্যা করলেন। তবে তিনি মাজাকে বন্দী করে রাখলেন, শিকলে বন্দী করে রাখলেন এবং খালিদ বিন ওয়ালিদ তার স্ত্রী উম্মে তামিম তাকে দায়িত্ব প্রদান করলেন যে তুমি এই বন্দীকে দেখে রাখবে। যুদ্ধের আগে খালিদ বিন ওয়ালিদ বিভিন্ন কৌশল প্রয়োগ করার চেষ্টা করতেন এবং মানসিকভাবে চাপ সৃষ্টি করে শত্রুদের মানসিক শক্তিকে দুর্বল করার চেষ্টা করতেন। যুদ্ধের আগে তিনি ইয়ামামাতে একাধিক ব্যক্তিকে পাঠিয়েছেন, চিঠি সহকারে পাঠিয়েছেন, তাদেরকে আবারও ইসলামের দিকে ফেরত আসার শেষ সুযোগ দিয়েছেন। সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তিনি সেই সময় লোকেদেরকে সাবধান করে বলছিলেন যে হে লোকেরা, তোমরা সাবধান হও, কারণ আবু বকর তোমাদের কাছে এমন এক ব্যক্তিকে পাঠিয়েছেন যিনি নিজের নামে পরিচিত নন, কিংবা তার পিতার নামেও তাকে পরিচয় করানো হয় না, বরং তিনি পরিচিত আল্লাহর তরবারি নামে, সাইফুল্লাহ নামে, এবং তার সঙ্গে রয়েছেন আরও অসংখ্য আল্লাহর তরবারি। কাজেই তোমরা নিজেদের অবস্থাকে বিবেচনা করে দেখো। কিন্তু এরপরেও লোকেরা মুসাইলামার দলেই ভিড়েছিল। মুসাইলামা তার বাহিনীকে তিন ভাগে সজ্জিত করেছিল, বাম, ডান এবং সেন্টার। এভাবে বাম অংশের নেতৃত্ব সে প্রদান করেছিল রাজ্জালকে, ডান অংশের নেতৃত্ব ছিল মহাক্কামের এবং কেন্দ্রে বা সেন্টারে সে ছিল নিজে, চতুর্দিকে রক্ষী বেষ্টিত, বডিগার্ড বেষ্টিত অবস্থায়। এবং মুসলিম বাহিনী প্রথম দিকে বাম, ডান, সেন্টার এভাবে বিভক্ত করেছিল। ডান অংশের দায়িত্বে ছিলেন জায়েদ ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর বৈমাত্রীয় ভাই বা সৎ ভাই, এবং সেন্টারে দায়িত্বে ছিলেন স্বয়ং কমান্ডার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইফুল্লাহ। যুদ্ধের আগে মুসাইলামার বাহিনীকে সামনে রেখে মুসাইলামার পুত্র সুরহাবিল সে তার অঞ্চলের লোকেদেরকে উৎসাহিত করে বলছিল, হে বনু হানিফা, নিজেদের মর্যাদা রক্ষা করার জন্য সাহসিকতার সঙ্গে লড়াই করো, যদি তোমরা পরাজিত হও তাহলে শত্রুরা তোমাদের মহিলাদেরকে বন্দী অবস্থায় অপহরণ করে নিয়ে যাবে, তোমাদের মহিলাদেরকে রক্ষা করার জন্য তোমরা যুদ্ধ করো। কাজেই সেই যুদ্ধ শুরু হয়ে গেল। কবির ভাষায় বলতে হয় যে কার কতটা ইমান আছে সময় হলো পরীক্ষার, রণাঙ্গনের ডাক আসে ওই লগ্ন তুলে প্রতীক্ষার। খালিদ বিন ওয়ালিদ তার কমান্ডারদের সহকারে যুদ্ধ শুরু করলেন। মুসলিমরা প্রথমে আক্রমণ পরিচালনা করলো, দুই বাহিনীর মারাত্মক সংঘর্ষ শুরু হয়ে গেল। মুসলিমদের সৈন্য সংখ্যা ছিল 13,000, মুসাইলামার সদস্য সংখ্যা ছিল 40,000 থেকে 60,000, অনেকগুণ বেশি তারা মুসলিমদের থেকে। এবং সেই যুদ্ধ যখন শুরু হয়ে গেল, উপত্যকার সম্পূর্ণ শূন্য প্রান্তর যোদ্ধাদের চিৎকার, হইচই, অস্ত্রের ঝনঝনাইতে পরিপূর্ণ হয়ে যায়। খালিদ বিন ওয়ালিদ এবং মুসলিমরা যাদেরকেই সামনে পাচ্ছিলেন তাদেরকেই হত্যা করছিলেন। কিন্তু ইয়ামামার লোকেরা তারা অত্যন্ত সাহসিকতার সঙ্গে যুদ্ধ করে যাচ্ছিল এবং যুদ্ধ ছেড়ে দেওয়ার কোনো মানসিকতা তাদের মধ্যেও দেখা যাচ্ছিল না। যদিও তাদের বহু লোক হতাহত হচ্ছিল, কিন্তু এরপরেও তারা ময়দান ছেড়ে যাচ্ছিল না, বরং তারাও মারাত্মক যুদ্ধ করে যাচ্ছিল। 1 ইঞ্চি ভূমি ছেড়ে দেওয়ার থেকে তারা নিজেদের জীবন ত্যাগ করাকে উত্তম মনে করছিল। মুসলিমরা সেই যুদ্ধে যেটাকে যুদ্ধের স্লোগান হিসেবে ব্যবহার করছিলেন সেটা হচ্ছে ওয়া মুহাম্মাদা বা ইয়া মুহাম্মাদা। বিভিন্ন যুদ্ধে মুসলিমরা বিভিন্ন রকমের স্লোগানকে ব্যবহার করতেন, যেমন সালামা ইবনুল আকওয়া তিনি বলেছেন যে একটি যুদ্ধে মুসলিমদের স্লোগান ছিল আমেদ আমেদ, মৃত্যু মৃত্যু। এখানে লক্ষণীয়, তারা ইয়া মুহাম্মাদা এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিকে ফেরত নিয়ে আসছিলেন, তার কথা স্মরণ করছিলেন এবং সেটা স্মরণ করার মাধ্যমে নিজেদের তেজ, উৎসাহ এবং উদ্দীপনাকে বৃদ্ধি করছিলেন। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম স্মরণ করে তাকে ডাকছিলেন না বা দোয়াও করছিলেন না, কারণ স্পষ্টতই আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো কাছে দোয়া করা, অন্য কারো কাছে সাহায্যের আবেদন করা এটা সুস্পষ্ট শিরক। শুরুতে মুসলিমরা একটি ভিন্ন কৌশল অবলম্বন করে সেই যুদ্ধে শরিক হয়েছিলেন। খালিদ বিন ওয়ালিদ সেখানে আগের বিভিন্ন যুদ্ধে মুসলিমরা যেরকম গোত্রে গোত্রে বিভক্ত হয়ে যুদ্ধ করতেন, যে যেই গোত্রের আনসারদের আলাদা গ্রুপ, মুহাজিরিনদের আলাদা গ্রুপ, মরুভূমির যারা বেদুইন তাদের আলাদা গ্রুপ, এইভাবে তারা যুদ্ধ করতে অভ্যস্ত ছিলেন। কিন্তু এই যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ তিনি বাহিনীকে মিশিয়ে ফেলেন, মিশ্র অবস্থায় তাদেরকে একত্র করে যুদ্ধ পরিচালনা করছিলেন। শুরুতে মুসাইলামার লোকেরা মারাত্মক হামলা পরিচালনা করলো মুসলিমদের উপরে এবং মুসলিমরা কিছুটা কোণঠাসা হয়ে যায়। কাজে একটি পর্যায়ে শুরুর দিকে মুসলিমরা পিছু হটতে শুরু করে এবং বিশৃঙ্খলা দেখা দেয় তাদের মধ্যে, এবং মুসাইলামার লোকেরা এতটাই সামনের দিকে অগ্রসর হয়ে যাচ্ছিল যে মুসলিম বাহিনীর পেছনের অংশে থাকা, যেখানে তাঁবু স্থাপন করা হয়, শিবির স্থাপন করা হয়, যেখানে মহিলারা অবস্থান করেন, সেই পর্যন্ত তারা চলে আসে। উম্মে তামিম, যার দায়িত্ব ছিল তাদের বন্দি কমান্ডার মাজাকে দেখাশোনা করার জন্য, তাকে বন্দি অবস্থায় রাখার জন্য, সেই স্থানেও মুসাইলামার লোকেরা চলে আসে এবং তারা উম্মে তামিমকে হত্যাই করতে যাচ্ছিল। তখন বন্দি মাজা সে তাদেরকে বিরত করে বলল যে আমি তার বিষয়টা দেখছি, তোমরা বরং পুরুষদেরকে দেখো। সেই সময় মুসাইলামার লোকেরা লুটতরাজ করার জন্য মুসলিমদের শিবিরে এতটাই ব্যস্ত ছিল যে তারা যে তাদের কমান্ডার মাজাকে মুক্ত করে তাদের কাছে নিয়ে যাবে এই চিন্তাও তাদের মাথা থেকে হারিয়ে গিয়েছিল। উম্মে তামিমকে তার আক্রমণ পরিচালনা করতে যাচ্ছিল, শেষ পর্যন্ত মাজা বলল যে আমি তার বিষয় দেখছি, তোমরা পুরুষদেরকে দেখো। যুদ্ধের এই বিশৃঙ্খল পর্যায়ে যখন মুসাইলামার লোকেরা লুটতরাজের ধান্দায় ব্যস্ত হয়ে গেল, কিছুটা অবসর পেয়ে খালিদ বিন ওয়ালিদ মুসলিম বাহিনীকে পুনর্গঠন করার দিকে মনোনিবেশ করলেন এবং সাহাবায়ে কেরাম তারা পরামর্শ দিলেন। তারা পরামর্শ দিয়ে বললেন, ইয়া খালিদ আখলিস না, হে খালিদ তুমি আমাদেরকে পৃথক করো। পৃথক করা অর্থে এর আগে আমরা যেভাবে যুদ্ধ করতে অভ্যস্ত ছিলাম, গোত্রে গোত্রে বিভক্ত হয়ে আনসারদের আলাদা গ্রুপ, মুহাজিরিনদের আলাদা গ্রুপ এবং মরুভূমির যারা মুসলিম বেদুইন তাদের আলাদা গ্রুপ, এইভাবে তুমি আমাদেরকে বিভক্ত করে দাও। খালিদ বিন ওয়ালিদ তাদের পরামর্শ গ্রহণ করলেন, আনসার মুহাজিরিন বেদুইন এইভাবে তাদেরকে পৃথক করে দেওয়া হলো। এখানে একটি কৌশল ছিল, কৌশলটা হচ্ছে এটা যে এভাবে পৃথক করে দেওয়া হলে স্পষ্টতই বোঝা যাবে যে কারা সত্যিকার অর্থে যুদ্ধ করছেন এবং কারা যুদ্ধের ক্ষেত্রে কিছুটা শিথিলতা অবলম্বন করছেন। যুদ্ধের প্রথম ধাক্কায় মরুভূমির বেদুইনরা তারা ময়দান থেকে পিছু হটে যায় এবং তাদের মধ্যে এক ধরনের শিথিলতা দেখা যাচ্ছিল। এখন যখন তাদেরকে পৃথক করে দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে যারাই দুর্বলতা প্রদর্শন করবে সেই বিষয়টি একেবারে স্পষ্ট হয়ে যাবে। অপরদিকে আনসার এবং মুহাজিরিনদের মধ্যে নিঃসন্দেহে তারা কেউই চাইবেন না যে তাদের দিক থেকে পরাজয় আসুক, বরং তাদের মধ্যে প্রত্যেকটি কাজে আমরা দেখতে পাই একটি সুস্থ প্রতিযোগিতা ছিল, ভালো কাজে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা ছিল। কাজেই এই বিষয়গুলো তাদের উৎসাহ উদ্দীপনা, যুদ্ধের প্রেরণা, দৃঢ়তা এগুলোর বহুগুণে বাড়িয়ে দিল। খালিদ বিন ওয়ালিদ লোকেদেরকে ঘোষণা করে দিলেন, হে লোকেরা তোমরা গোত্রে বিভক্ত হয়ে পৃথকভাবে যুদ্ধ করো, আজকে আমি দেখতে চাই কোন গোত্র শত্রুর মোকাবেলায় অধিক বীরত্ব দেখাতে পারে। সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু আনহু তিনি মুসলিমদেরকে বলছিলেন, হে মুসলিমরা তোমাদের কি অবস্থা হলো, হে আল্লাহ যারা পৃষ্ঠ প্রদর্শন করবে তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। যায়েদ ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মুসলিম বাহিনীর ডান অংশের কমান্ডার, তিনি বলছিলেন, আল্লাহর কসম আজ আমি ততক্ষণ পর্যন্ত কারোর সাথে কোনো কথাই বলবো না যতক্ষণ না আমি শত্রুদের পরাজিত করি অথবা শাহাদাত বরণ করি। আবু হুজাইফা রাদিয়াল্লাহু আনহু তিনি চিৎকার করে বলছিলেন, হে আহলে কুরআন, হে কুরআনের লোকেরা তোমাদের কাজের মাধ্যমে কুরআনের সৌন্দর্যকে তোমরা বৃদ্ধি করো, তোমরা কোরআনের সৌন্দর্যকে বৃদ্ধি করো তোমাদের ময়দানে বীরত্ব শক্তির প্রদর্শন করার মাধ্যমে। বারা ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি একজন দুর্ধর্ষ যোদ্ধা ছিলেন, তিনি ছিলেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তার ভাই। তিনি কখনো কোনো ময়দানে পিঠ প্রদর্শন করেননি, পলায়ন করেননি। প্রথম দিকে মুসলিমরা যখন কিছুটা পিছু হটছিল, তিনি তাদেরকে উৎসাহিত করে বলছিলেন, আমি বারা ইবনু মালিক, তোমরা আমার কাছে এসো, আমার সাথে এসে তোমরা যুদ্ধ করো। কাজেই খুব অল্প সময়ের মধ্যে মুসলিমরা নিজেদের প্রাথমিক বিশৃঙ্খলা কাটিয়ে ধীরে ধীরে ময়দানে প্রাধান্য বিস্তার করা শুরু করলেন। সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারা বিভিন্ন স্থানে বীরের মতো যুদ্ধ করতে শুরু করলেন এবং এত প্রচণ্ড আক্রমণ পরিচালনা করতে শুরু করলেন, ইয়ামামার বাহিনী ধীরে ধীরে পিছু হটতে বাধ্য হলো। দুই পক্ষেই প্রচণ্ড যুদ্ধ চলছিল কিন্তু কেউই কাউকে পরাজিত করার কোনো লক্ষণ এটা দেখা যাচ্ছিল না। খালিদ বিন ওয়ালিদ তিনি একজন দক্ষ সেনাপতি, দক্ষ কমান্ডার, বহু যুদ্ধে তিনি সামিল ছিলেন, বহু যুদ্ধে তিনি বিজয় লাভ করেছেন। তিনি খুব দ্রুত ধরে ফেললেন জয় পরাজয় কিসের মাধ্যমে নির্ধারিত হবে। তিনি বুঝতে পারলেন যতক্ষণ পর্যন্ত মুসাইলামাকে হত্যা করা সম্ভব হবে না, মুসাইলামা যতক্ষণ পর্যন্ত নিজের স্থানে টিকে থাকবে ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধে কোনো ফয়সালা আসবে না, দুই পক্ষেই হতাহতের ঘটনা চলতেই থাকবে। অপরদিকে মুসাইলামা যেখানে অবস্থান করছে অত্যন্ত সুরক্ষিত একটি স্থান, তার চতুর্দিকে রয়েছে তার দেহরক্ষীরা, তার বডিগার্ডরা, সুরক্ষিত অবস্থায় একেবারে কেন্দ্রে সে অবস্থান করছে এবং ইয়ামামার লোকেরা তারা চতুর্দিক থেকে মুসাইলামাকে ঘিরে রেখে যুদ্ধ পরিচালনা করছে। খালিদ বিন ওয়ালিদ মুসাইলামার উপরে আক্রমণ পরিচালনা করার সিদ্ধান্ত নিলেন। তিনি তার সঙ্গে থাকা অশ্বারোহী সৈনিকদেরকে নিয়ে সরাসরি বাহিনীর মাঝখান দিয়ে মুসাইলামার কাছে পৌঁছানোর চেষ্টা করছিলেন কিন্তু সেটা ছিল খুবই দুরূহ একটি বিষয় কারণ চতুর্দিকে লোকেরা তাকে ঘিরে রেখেছিল। ইমাম আত-তাবারী তিনি বর্ণনা করেছেন, একটি ঘূর্ণিঝড় যেভাবে থাকে, ঘূর্ণিঝড়ের একটি কেন্দ্র থাকে এবং চারদিকে সেটা ঘুরতে থাকে, মুসাইলামার সৈন্যরা ঠিক একইভাবে মুসাইলামাকে মাঝখানে রেখে ঝড়ের মতো চতুর্দিকে ঘুরছিল। খালিদ বিন ওয়ালিদ তিনি মুসাইলামাকে আহ্বান করলেন একটি দ্বন্দ্ব যুদ্ধে, একটি ডুয়েলে দ্বন্দ্ব যুদ্ধে লড়ার জন্য। সেই সময়ের যুদ্ধগুলোর ইতিহাস থেকে আমরা দেখতে পাই যে তখন বিভিন্ন যুদ্ধে সেনাপতিদের মধ্যে এবং বিশিষ্ট যোদ্ধাদের মধ্যে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান করা হতো এবং তারা দ্বন্দ্বযুদ্ধে অংশগ্রহণ করত। কেউ যদি দ্বন্দ্বযুদ্ধে অংশগ্রহণ না করত, এটা ওই বাহিনীর মনোবলকে দুর্বল করে দিত। কাজেই খালিদ বিন ওয়ালিদ তিনি কৌশলে মুসাইলামাকে দ্বন্দ্বযুদ্ধের দিকে আহ্বান করলেন। এই আহ্বানে সাড়া না দিয়ে কোনো উপায় নেই, মুসাইলামা বাধ্য হয়ে প্রস্তাবে সাড়া দেওয়ার জন্য সামনের দিকে এগিয়ে আসলো। কিন্তু সে একা এগিয়ে আসেনি, বরং নিরাপদ দূরত্বে দেহরক্ষী পরিবেষ্টিত অবস্থায় সে খালিদ বিন ওয়ালিদের দিকে এগিয়ে আসছিল। খালিদ বিন ওয়ালিদ তাকে প্রশ্ন করলেন, কৌশলে তাকে জিজ্ঞাসা করলেন, যদি আমরা তোমার সঙ্গে সন্ধি করতে চাই, চুক্তি করতে চাই, তাহলে কি তুমি রাজি হবে? তোমার শর্তগুলো কি হবে? এই সময়ে মুসাইলামা একটি অদ্ভুত দেহভঙ্গি করল। সে নিজের মাথাটিকে একদিকে কাত করে ঝুঁকিয়ে দিল, যেন সে তার সঙ্গে থাকা অদৃশ্য কোনো ব্যক্তির সঙ্গে কথা বলছে, কান হেলিয়ে দিয়ে সেই কথা শোনার চেষ্টা করছে। মুসাইলামা যখন দাবি করত যে আমার কাছে ওহি আসছে, এই সময়েও সে এই ধরনের একটি ভঙ্গি করত। এবং এই ভঙ্গি দেখে খালিদ বিন ওয়ালিদ তিনি বুঝে নিলেন ঘটনা কি ঘটছে। মুসাইলামা কখনো একা থাকতো না, বরং তার সঙ্গে যে শয়তান অবস্থান করত, যে জিন অবস্থান করত, সে বিভিন্ন সময় তাকে কুমন্ত্রণা এবং কুপরামর্শ প্রদান করত, এবং সেই শয়তানের অবাধ্য মুসাইলামা কখনোই হতো না। মুসাইলামার উপরে সেই শয়তান যখন প্রাধান্য বিস্তার করত, তখন মুসাইলামার চেহারার আকৃতি পরিবর্তন হয়ে যেত, একটি বিভৎস রূপ ধারণ করত এবং তার চেহারা দিয়ে ফেনা বের হতে শুরু করত। মুসাইলামা ঘাড় কাত করে সেই শয়তানের কথা শোনার চেষ্টা করছিল এবং শয়তান তাকে নিষেধ করে দিল, খবরদার মুসলিমদের সঙ্গে কোনো চুক্তিতে তুমি যেও না। এই সুযোগে খালিদ বিন ওয়ালিদ দ্রুত মুসাইলামার উপরে আক্রমণ পরিচালনা করার চেষ্টা করলেন, কিন্তু মুসাইলামা আবারও খুব দ্রুত তার দেহরক্ষী পরিবেষ্টিত অবস্থায় পিছনের দিকে পলায়ন করে নিরাপদ অবস্থানে ফেরত আসলো। খালেদ ছিলেন ক্ষিপ্র, কিন্তু মুসাইলামা ছিল আরও ক্ষিপ্রতম। এরকম একটি অবস্থায় মুসাইলামার একজন বড় কমান্ডার রাজ্জাল সে নিহত হল। তাকে হত্যা করলেন মুসলিম বাহিনীর ডান অংশের কমান্ডার জায়েদ ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। খলিফা আবু বকর সিদ্দিক তার পুত্র আব্দুর রহমান তিনি একজন দক্ষ তীরন্দাজ ছিলেন। তিনি দেখলেন যে ময়দানের অবস্থা ধীরে ধীরে পরিবর্তিত হয়ে যাচ্ছে এবং মুসাইলামার বাহিনী পিছু হটা শুরু করেছে। মুহাক্কাম মুসাইলামার বাহিনীর আরেকটি অংশের কমান্ডার, সে তার লোকেদেরকে চিৎকার করে বলছিল, হে লোকেরা, হে বনু হানিফা, পেছনের দিকে, বাগানের দিকে, বাগানের দিকে, তোমরা বাগানে প্রবেশ করো, আমি তোমাদেরকে পেছন দিক থেকে রক্ষা করছি। আমরা উল্লেখ করেছিলাম সেই ময়দানে প্রায় 2 মাইল বিস্তৃত একটি উপত্যকা, সেই উপত্যকার পেছনের দিকে একটি সুরক্ষিত বাগান ছিল, চতুর্দিকে উঁচু দেওয়াল দ্বারা পরিবেষ্টিত, কাজে সেটা অনেকটা দুর্গের মতো ছিল, তার আলাদা ফটক ছিল, গেট ছিল। তারা চেষ্টা করছিল সেই দিকে প্রবেশ করে নিজেদেরকে রক্ষা করার জন্য। মুহাক্কাম তাদেরকে সেদিকে যাওয়ার জন্য চিৎকার করে আহ্বান করছিল। আব্দুর রহমান আবু বকর সিদ্দিকের পুত্র তিনি খুবই দক্ষ তীরন্দাজ ছিলেন, তিনি তীর নিয়ে নিক্ষেপ করলেন সেই মুহাক্কামের দিকে, সরাসরি তীর বিদ্ধ হলো মুহাক্কামের গলায়, মুহাক্কাম নিহত হলো। কাজে দুইজন কমান্ডার তারা এখন নিহত। মুসাইলামার বাহিনী পিছু হটতে শুরু করলো এবং সেই বাগানের ভেতরে ঢুকে তারা ফটক লাগিয়ে দিল, গেট লাগিয়ে দিল। সকাল থেকে যুদ্ধ হচ্ছিল, সকাল গড়িয়ে এখন দুপুরের পরের অংশ বিকাল শুরু হয়ে গেছে। সেই বাগানটি ছিল খুবই সুরক্ষিত, সেখানে প্রবেশ করার কোনো উপায় ছিল না, গেট ভেতর থেকে বন্ধ করা। মুসলিমরা চিন্তা করছিলেন কিভাবে সেখানে প্রবেশ করা যায় এবং তাদেরকে পরাজিত করা যায়, এই ফিতনাকে নির্মূল না করে তারা সেখান থেকে ফেরত যাবেন না। এই সময় একজন সাহাবি তিনি অসাধারণ একটি ভূমিকা পালন করলেন। সেই যুদ্ধ ছিল একটি বিশেষ যুদ্ধ এবং যারা বিশেষ ব্যক্তি তাদের বিশেষ কৃতিত্ব দেখানোর স্থান ছিল সেই ইয়ামামার যুদ্ধ। বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর ভাই, তিনি মুসলিমদেরকে প্রস্তাব পেশ করলেন, তোমরা আমাকে দেওয়ালের উপর দিয়ে সেই বাগানে নিক্ষেপ করো, আমাকে ছুঁড়ে ফেলে দাও সেই বাগানের ভেতরে। বিষয়টা একবার চিন্তা করুন যে বাগানের ভেতরে সব শত্রুরা, সেখানে একজনও মুসলিম সৈনিক নেই। বারা ইবনে মালিক তাদেরকে বলছেন যে আমাকে এই দেওয়ালের উপর দিয়ে নিক্ষেপ করে বাগানের ভেতরে ছুঁড়ে ফেলে দাও। মুসলিম যোদ্ধারা প্রথম দিকে তারা কিছুতেই রাজি হচ্ছিলেন না, কারণ বারা ইবনে মালিক তিনি একজন বিশিষ্ট সম্মানিত সাহাবি, তারা স্পষ্টতই এমন কিছু করতে পারেন না যে কারণে তার মৃত্যু ঘটবে, জীবন নাশ হবে। কিন্তু বারা ইবনে মালিক তিনি বারবার অনুরোধ করতে থাকেন এবং তার অনুরোধের ভিত্তিতে মুসলিম যোদ্ধারা তাকে বাগানের ভেতরে ছুঁড়ে দেয়। দুই ধরনের বর্ণনা রয়েছে, একটি বর্ণনা এসেছে যে তাকে একটি ঢালের উপরে স্থাপন করা হয় এবং মুসলিমরা সেই ঢাল সহকারে তাকে গেটের উপর দিয়ে বাগানের ভেতর নিক্ষেপ করে। আরেকটি বর্ণনা এসেছে যে সেই ঢালটিকে বর্ষার উপরে স্থাপন করা হয়, এরপর ফটকের উপর দিয়ে তাকে সেখানে নিক্ষেপ করা হয়। একবার চিন্তা করুন বিষয়টা যে বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি উপর থেকে পাখির মতো সেই শত্রুদের ভেতরে বাগানের ভেতরে নিচের দিকে পড়ছেন এবং সেখানে শত্রুরা তরবারি, বর্ষা সবকিছু নিয়ে তার জন্য অপেক্ষা করছে। শেষ পর্যন্ত তাকে নিক্ষেপ করা হলো এবং তিনি সেই দুর্গের ভেতরে গিয়ে পড়লেন। সেখানে পড়ার পর তার দেহে 80টিরও বেশি জখম তিনি লাভ করলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি তাদের সঙ্গে যুদ্ধ করে লড়াই করে দুর্গের গেট খুলে ফেলতে ঠিকই সক্ষম হলেন। এবং যখন দুর্গের গেট খুলে দেওয়া হলো, তখন মুসলিম যোদ্ধারা বন্যার পানির মতো, স্রোতের মতো তারা ভেতরে প্রবেশ করতে শুরু করলেন। ইয়ামামার যুদ্ধের এক নতুন পর্যায়, সবচেয়ে বিধ্বংসী অধ্যায়ের সূচনা হলো। প্রথম অংশে যুদ্ধ মারাত্মক রূপ ধারণ করলো সেই ফটকের আশেপাশের অঞ্চলে, কারণ যেহেতু এটা একটা বদ্ধ জায়গা ছিল, চতুর্দিকে দেয়াল বেষ্টিত, কাজেই সৈন্য পরিচালনা করার মতো যথেষ্ট স্থান সেখানে ছিল না। ফলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি সম্মুখ যুদ্ধ শুরু হয়ে গেল। দুই পক্ষেই হতাহতের সংখ্যা বাড়ছিল, মুসলিমরা কাফিরদেরকে হত্যা করছিলেন এবং তারাও মুসলিমদেরকে হত্যা করছিল। কিন্তু এরপরেও আশ্চর্যের বিষয় হচ্ছে, মুসাইলামার মধ্যে যুদ্ধ ছেড়ে দেওয়ার কোনো মানসিকতা দেখা যাচ্ছিল না। আমরা উল্লেখ করেছি সেই সময় মুসাইলামার যে শয়তান জিন ছিল, সে তার উপরে প্রাধান্য বিস্তার করেছিল এবং তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল, তাকে দেখতে একটি ভয়ঙ্কর পিশাচের মতো দেখা যাচ্ছিল। বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের অচল অবস্থায় বাগানের গেট খুলে দেওয়ার মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু এনে দিয়েছেন এবং বাগানের ভেতরে আরেকজন বিশিষ্ট মুসলিম যোদ্ধা তার বিশেষ ভূমিকা দেখানোর উপযুক্ত ক্ষেত্র সামনে পেয়ে গেলেন। তিনি হচ্ছেন ওয়াহশী, হামজা রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারী উহুদের যুদ্ধে। ওয়াহশী তিনি মক্কা বিজয়ের পর ইসলাম কবুল করেছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এসে তিনি সাক্ষাৎ করেন। ওয়াহশী তিনি উহুদের যুদ্ধে হামজাকে দূর থেকে বর্শা নিক্ষেপ করে হত্যা করেছিলেন। পরবর্তীতে অন্যান্য ব্যক্তিরা হামজার লাশ বিকৃত করে তার বুক চিরে ফেলে এবং তার কলিজাকে বের করে নিয়ে আসে। কাজে সেটা একটি বিভৎস দৃশ্য ছিল মুসলিমদের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সেটা ছিল খুবই কষ্টের একটা স্মৃতি। ওয়াহশীকে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চান যে কীভাবে তাকে হত্যা করা হয়েছিল। ওয়াহশী সম্পূর্ণ ঘটনা বিস্তারিত তুলে ধরেন। মুসলিমদের সঙ্গে ওয়াহশীর কোনো শত্রুতা ছিল না, ওয়াহশী ছিলেন একজন গোলাম, একজন ক্রীতদাস। তিনি একজন অমুসলিম মনিবের অধীনে ছিলেন, সেই মনিবের সঙ্গে তিনি চুক্তিবদ্ধ হয়েছিলেন যে যদি তিনি মুসলিমদের যোদ্ধা, মুসলিমদের বীর নেতা হামজাকে হত্যা করতে পারেন তাহলে সেই মনিব তাকে আজাদ করে দেবে। এই উদ্দেশ্য নিয়ে তিনি যুদ্ধে শরীক হয়েছিলেন, দূর থেকে বর্শা নিক্ষেপ করে হামজাকে হত্যা করেছেন এবং হামজা নিহত হয়ে যাওয়ার পর পরবর্তী ঘটনার জন্য তিনি দায়ী ছিলেন না, তিনি ময়দান ছেড়ে সেখান থেকে চলে যান। কিন্তু এরপরেও ওয়াহশীকে দেখার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সেই কষ্টের স্মৃতিগুলো আবারও জেগে ওঠে। কাজী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন যে তুমি আমার সামনে এসো না। যদিও ওয়াহশী তখন তিনি মুসলিম, কিন্তু তাকে দেখার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সেই কষ্টের স্মৃতি জেগে উঠছে। এই কারণে ওয়াহশী মক্কা ছেড়ে তায়েফে চলে যান এবং সেখানে এক ধরনের আত্মগোপন করে তিনি থাকেন। পরবর্তীতে ওয়াহশীর মধ্যেও একটা প্রচণ্ড তাড়না সৃষ্টি হয়, একটি আবেগ সৃষ্টি হয় যে যদি কখনো তিনি সুযোগ পান তাহলে হামজাকে হত্যা করার মাধ্যমে ইসলামের যে ক্ষতি করেছেন সেই ভুলের কাফফারা তিনি আদায় করবেন। ওয়াহশী যখন সেই কাজ করেছিলেন তখন তিনি ছিলেন অমুসলিম অবস্থায়, সেই ভুলের জন্য তাকে এখন দায়ী করার কোনো সুযোগ নেই, কারণ এখন তিনি কালেমা সাক্ষ্য দেওয়ার মাধ্যমে ইসলাম গ্রহণ করে মুসলিম হয়েছেন। কিছু বিষয় রয়েছে যেগুলো একজন ব্যক্তির পূর্বের সমস্ত ভুলকে মাফ করে দেয়, ক্ষমা করে দেয়, মুছে দেয়। তার মধ্যে এক নম্বর হচ্ছে কালেমা সাক্ষ্য দেওয়ার মাধ্যমে ইসলাম গ্রহণ করা, কারণ সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় অপরাধ হচ্ছে শিরকের অপরাধ। যখন কোনো একজন ব্যক্তি শিরককে বর্জন করে, কালেমা সাক্ষ্য দেওয়ার মাধ্যমে তাওহীদকে অর্জন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের গুনাহগুলোকে ক্ষমা করে দেন। কিন্তু এরপরেও ওয়াহশীর মধ্যে সেই ইচ্ছা ছিল যে ইসলামের যে ক্ষতি তিনি করেছেন কোথাও কোনো সুযোগ পেলে তার কাফফারা আদায় করবেন, সেটাকে পুষিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ওয়াহশী তিনি নিজেই বর্ণনা করে বলছেন যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়ে যায় এবং মুসাইলামা ভণ্ড নবী হিসেবে আবির্ভূত হলো, তখন আমি ইচ্ছা করলাম যে অবশ্যই আমি মুসাইলামার বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হব এবং তাকে হত্যা করে হামজাকে হত্যা করার ক্ষতিপূরণ আমি আদায় করব। ওয়াহশী বলেন তাই আমি লোকেদের সঙ্গে রওনা হয়ে গেলাম। এবং যুদ্ধের ঘটনা বর্ণনা প্রসঙ্গে আমরা উল্লেখ করেছি যে মুসাইলামা সে তার দেহরক্ষীদের দ্বারা অত্যন্ত সুরক্ষিত একটি স্থানে পরিবেষ্টিত অবস্থায় ছিল, সরাসরি তার কাছে তরবারি নিয়ে পৌঁছানো সম্ভব ছিল না। খালিদ বিন ওয়ালিদ চেষ্টা করেছেন কিন্তু সক্ষম হচ্ছিলেন না। এরকম একটি অবস্থায় ওয়াহশী তিনি দূর থেকে মুসাইলামাকে চিহ্নিত করলেন। তিনি বলছেন যে আমি দেখলাম হালকা কালো বর্ণের উটের মতো উস্কোখুস্কো মাথায় চুল নিয়ে একজন ব্যক্তি একটি ভাঙা দেয়ালের আড়ালে লুকিয়ে আছে। ওয়াহশী দূরত্ব পরিমাপ করলেন, লক্ষ্য স্থির করে দূর থেকে বর্ষা নিক্ষেপ করলেন। বর্ষা তার বুকের উপরে গিয়ে বিদ্ধ হলো এবং মুসাইলামার পিঠের দিক থেকে দুই কাঁধের মাঝখান দিয়ে সেটা বের হয়ে আসলো এবং বর্ষা নিক্ষিপ্ত হয়ে যাওয়ার পর মুসাইলামা মাটিতে পড়ে যায় এবং মুহূর্তের মধ্যে একজন আনসারি সাহাবি তিনি দ্রুত তরবারি দিয়ে মুসাইলামার মাথার খুলিতে প্রচণ্ড আঘাত হানেন। সেই দ্বিতীয় সাহাবি ছিলেন আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উহুদের যুদ্ধে মাথায় লাল পট্টি বেঁধে তিনি অত্যন্ত বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছিলেন। মুসাইলামা পরপর দুইটি মারাত্মক আঘাতের কারণে সেখানেই মৃত্যুবরণ করে এবং এই দৃশ্য দেখে মুসাইলামার গোত্রের এক মেয়ে ছাদের উপরে উঠে চিৎকার করে বলছিল, হায় হায়, মুসাইলামাকে হত্যা করা হলো, মুসাইলামাকে হত্যা করা হলো, একজন কালো কৃত দাস মুসাইলামাকে হত্যা করলো। কাজেই এটা হচ্ছে মুসাইলামার নিহত হওয়ার ঘটনা। দুইজন ব্যক্তির মাধ্যমে মুসাইলামা নিহত হলো এবং মূল ভূমিকা পালন করেছেন ওয়াহশি। ওয়াহশির ঘটনা থেকে আমাদের জন্য কয়েকটি শিক্ষণীয় বিষয় রয়েছে। প্রথম বিষয় হচ্ছে ওয়াহশির নিয়ত থেকে আমাদের জন্য শিক্ষা। যে কোনো মুসলিমকেই যদি এই সুযোগ দেওয়া হতো, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে নিজেকে নবী বলে দাবি করছে, মানুষদেরকে বিভ্রান্ত করছে, তাকে হত্যা করার সুযোগ সে লাভ করবে, তাহলে নিঃসন্দেহে তিনি ধন্য হয়ে যেতেন। কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন ব্যক্তিকেই সেই সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, যিনি যুদ্ধের অনেক আগে থেকেই এই ইচ্ছা তার অন্তরে পোষণ করে রেখেছিলেন। এটাই হচ্ছে নিয়তের গুরুত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে সুযোগ দিবেন, সমস্ত আবেদনকারীর মধ্য থেকে কার আবেদন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তর দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তর জানেন। শেষ পর্যন্ত ওয়াহশিকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দিয়েছিলেন। দ্বিতীয় বিষয় হচ্ছে ওয়াহশির মধ্যে সেই প্রচণ্ড তাড়নাবোধ, যে আগে আমি যে ক্ষতি করেছিলাম, যে ভুল করেছিলাম, সেটাকে যদি আমি কোনো কিছুর মাধ্যমে পুষিয়ে দিতে পারি। তিনি চাচ্ছিলেন না যে মানুষের মধ্যে তার স্মৃতি এটা হয়ে থাকুক যে তিনি হামজার হত্যাকারী, বরং তিনি চাচ্ছিলেন মানুষ আমাকে এভাবে চিনুক যে আমি মুসাইলামার হত্যাকারী। মুসাইলামার মৃত্যুর পর খুব দ্রুত মুসলিমদের মধ্যে চূড়ান্ত বিজয় চলে আসে, চূড়ান্ত আধিপত্য বিস্তারকারী বিজয় অর্জিত হয় এবং যুদ্ধের সেই পর্যায়ে মূলত একপাক্ষিক যুদ্ধ হচ্ছিল। মুসলিমরা শত্রুদেরকে একের পর এক নির্মূল করছিলেন এবং সেই অবরুদ্ধ বাগানে, চতুর্দিকে দেওয়াল ঘেরা বাগানে, সেখানে কোনো বাহিনীরই পলায়ন করার কোনো সুযোগ ছিল না। কাজেই মুসলিমদের হাতে শত্রুরা একের পর এক চূড়ান্তভাবে নিশ্চিহ্ন হচ্ছিল, যে কারণে আমরা দেখতে পাই সেই বাগানটি পরবর্তীতে ইতিহাসে বিখ্যাত হয়ে আছে মৃত্যুর বাগান নামে, হাদিকাতুল মাউত নামে। বনু হানিফার মধ্যে 40,000-এর মধ্যে তাদের অর্ধেক অর্থাৎ 21,000 নিহত হয়, তার মধ্যে বাগানের ভেতরেই নিহত হয়েছে 10,000। অপরদিকে মুসলিমদের মধ্যেও উল্লেখযোগ্য পরিমাণ মুসলিম তারা শাহাদাত বরণ করেন। এর আগে কোনো যুদ্ধেই এত বিরাট সংখ্যায় মুসলিম তারা শাহাদাত বরণ করেননি, সর্বমোট 1200 মুসলিম তারা শাহাদাত বরণ করেন। কাজেই বিজয় অর্জিত হলেও মুসলিমদের মধ্যে সেই দিনটি ছিল অত্যন্ত রক্তক্ষয়ী এবং বেদনাদায়ক একটি দিন। সারাদিনের যুদ্ধের পর সেই বাগানে যখন সন্ধ্যা নামল, সেটা ছিল খুবই শান্ত, শুনশান, নীরব, নিস্তব্ধ এক সন্ধ্যা। খালিদ বিন ওয়ালিদ, মুসলিমদের নেতা, তিনি তার সঙ্গে থাকা বনু হানিফার কমান্ডার মাজাকে নিয়ে লাশ শনাক্ত করতে বের হলেন। তিনি দেখলেন যে তাদের প্রায় সমস্ত লিডার, নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা তারা মৃত্যুবরণ করেছে এবং সেই মৃত ব্যক্তিদের মধ্যে তিনি মুসাইলামার অভিষিক্ত চেহারাটিকেও শনাক্ত করলেন। কাজেই মুসাইলামা নিহত হয়েছে এবং চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছে। খালিদ বিন ওয়ালিদের চেহারায় আনন্দের ছাপ ফুটে উঠল। কিন্তু মাজা সে এমন একটি তথ্য খালিদ বিন ওয়ালিদকে দিল যার মাধ্যমে খালিদের চেহারায় সেই আনন্দ এটা দীর্ঘস্থায়ী হলো না। মাজা সে খালিদ বিন ওয়ালিদকে বলছে যে যদিও বা তোমরা বিজয় অর্জন করেছ, কিন্তু এটা ছাড়াও আরও অনেক বড় বড় বাহিনী রয়েছে। তোমরা বনু হানিফার খুব ক্ষুদ্র একটা অংশের সঙ্গে যুদ্ধ করে বিজয় অর্জন করেছ, যাদেরকে মুসাইলামা তাড়াহুড়ো করে একত্রিত করেছিল। এখনও ইয়ামামার দুর্গে রয়েছে বাহিনীর প্রধান অংশ। খালিদ বিন ওয়ালিদ আশ্চর্য হয়ে গেলেন যে সে এসব কী বলছে, কারণ সেই অবস্থায় মুসলিমদের অবস্থা ছিল, তারা ছিলেন খুবই ক্লান্ত, পরিশ্রান্ত, বিধ্বস্ত অবস্থায়। একদিনে সর্বোচ্চ সংখ্যক মুসলিম তারা শাহাদাত বরণ করেছেন, 1200 মুসলিম শাহাদাত বরণ করেছেন, যাদের মধ্যে ছিলেন বহু সাহাবি। নতুনভাবে যুদ্ধ করার মতো অবস্থায় মুসলিমরা ছিলেন না। একের পর এক ময়দানে যুদ্ধ করতে করতে তারা ইয়ামামাতে এসেছেন এবং ইয়ামামাতে এসে তারা চূড়ান্ত বিজয় অর্জন করেছেন। এখন মাজা বলছে যে আরও দুর্গ রয়েছে, সেখানে আরও সৈনিকেরা যুদ্ধের জন্য প্রস্তুত অবস্থায় মোতায়েন রয়েছে। মাজাকে সাথে নিয়ে খালিদ বিন ওয়ালিদ সেই দুর্গ পরিদর্শনে গেলেন এবং সেখানে যাওয়ার পর মাজা খালিদ বিন ওয়ালিদকে প্রস্তাব দিল যে তুমি যদি চাও তাহলে আমি তোমার পক্ষে তাদের সঙ্গে সন্ধি স্থাপন করার চেষ্টা করতে পারি। খালিদ বিন ওয়ালিদ মাজাকে সুযোগ দিলেন যেন সেই দুর্গের ভেতরে গিয়ে তাদের সঙ্গে আলাপ আলোচনা করতে পারে। মাজা দুর্গের ভেতরে প্রবেশ করল এবং ফেরতে শেষে বলছে যে তারা আমার প্রস্তাবে রাজি নয়, তারা যুদ্ধ করতে চায়। খালিদ বিন ওয়ালিদ দুর্গের দিকে তাকিয়ে বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলেন অসংখ্য যোদ্ধা তারা ভেতরে চলাচল করছে। দুর্গের উপরের দেয়ালগুলো ঘিরে তারা এমনভাবে দাঁড়িয়েছিল যেন একটা চাদরের মতো তাদেরকে মনে হচ্ছিল। তারা বর্মপরা অবস্থায় ছিলেন, তাদের মাথায় হেলমেট ছিল এবং তাদের হাতে তীর, তরবারি, বর্শা সব ধরনের অস্ত্র সেখানে ছিল। মাজা সে তাদের পক্ষ হয়ে খালিদ বিন ওয়ালিদের কাছে প্রস্তাব করল যে তারা আত্মসমর্পণে রাজি নয়, তবে একটি শর্তে তারা রাজি হতে পারে, যে তুমি তাদের কাউকে বন্দি করতে পারবে না, দাসত্বে পরিণত করতে পারবে না। শেষ পর্যন্ত মুসলিমদের সঙ্গে খালিদ বিন ওয়ালিদের মাধ্যমে এবং তাদের পক্ষে মাজার মাধ্যমে একটি চুক্তি স্বাক্ষরিত হয়ে যায় এবং চুক্তি স্বাক্ষরিত হয়ে যাওয়ার পর দুর্গের ফটক খুলে দেওয়া হয়। খালিদ বিন ওয়ালিদ দুর্গের ভেতরে প্রবেশ করলেন এবং ভেতরে প্রবেশ করে তিনি বিস্মিত হয়ে যান। তিনি প্রবেশ করে দেখেন যে দুর্গের ভেতরে একজন সশস্ত্র যোদ্ধা নেই, বরং রয়েছে যারা তারা হচ্ছে শুধুমাত্র নারী, শিশু এবং বৃদ্ধা। খালিদ মাজাকে জিজ্ঞাসা করলেন, সেই সমস্ত যোদ্ধারা কোথায় যাদেরকে আমি কিছু আগে দেখেছিলাম? মাজা সেই মহিলাদের দিকে ইঙ্গিত করে বলছিল, এরাই হচ্ছে সেই সমস্ত ব্যক্তি যাদেরকে তুমি দূর থেকে যোদ্ধা বলে মনে করেছিলে। আমি যখন প্রথমবার দুর্গের ভেতরে প্রবেশ করেছিলাম তখন তাদেরকে বর্ম পরিয়ে দিয়ে, অস্ত্র হাতে দিয়ে তাদেরকে নির্দেশ দিয়েছিলাম যেন তারা যুদ্ধের ভাব সৃষ্টি করে। আসলে তারা কখনোই যোদ্ধা ছিল না। সুতরাং মাজা সে খালিদ বিন ওয়ালিদের সঙ্গে একটি চালাকি করেছে, প্রতারণা করেছে। খালিদ বিন ওয়ালিদ অত্যন্ত রাগান্বিত হলেন, কিন্তু সেই মুহূর্তে তার আগেই মাজা অত্যন্ত দ্রুততার সঙ্গে খালিদ বিন ওয়ালিদকে বিভ্রান্ত করে তার সঙ্গে চুক্তি স্বাক্ষরিত করে ফেলেছে। কাজেই চুক্তি স্বাক্ষরিত হয়ে যাওয়ার পর এখন আর তাদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযান পরিচালনা করার সুযোগ নেই। খালিদ বিন ওয়ালিদ মাজাকে বললেন, তুমি আমাকে প্রতারিত করেছো, ধোকা দিয়েছ। মাজা বলল যে হ্যাঁ, আমি এটা করেছি, কিন্তু এটা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না, এরাই হচ্ছে আমার গোত্রের লোক, তাদেরকে রক্ষা করা আমার দায়িত্ব। খালিদ বিন ওয়ালিদ মাজাকে বললেন যে তোমার মেয়েকে আমার কাছে বিয়ে দাও। মাজা সে কিছু ভেবে বলল যে এই মুহূর্তে যদি আমি এটা করি তাহলে এটা আমার সুনামকেও নষ্ট করবে এবং তোমার নেতাদের কাছেও তোমার সুনামকে নষ্ট করবে। কিন্তু খালিদ তাকে জোর করলেন এবং বললেন যে আমি বলছি তোমার মেয়েকে আমার কাছে বিয়ে দাও। শেষ পর্যন্ত মাজা রাজি হলো এবং তার মেয়েকে খালিদ বিন ওয়ালিদের সঙ্গে বিয়ে দিল। ইয়ামামার যুদ্ধে ফলাফল কী হয় সেই সংবাদ জানার জন্য আবু বকর সিদ্দিক অত্যন্ত উদগ্রীব অবস্থায় ছিলেন এবং একটি বর্ণনায় এসেছে যে তিনি মদিনার শেষ প্রান্তে এসে প্রতিদিন অপেক্ষায় থাকতেন যে কখন বার্তাবাহক আসবে এবং সেই অঞ্চলের খবর তিনি জানবেন। মদিনা থেকে ইয়ামামার দূরত্ব ছিল বেশ উল্লেখযোগ্য পরিমাণের, এক বা দুই দিন সময় লেগে যেত সেখানকার ঘটনাগুলো জানার জন্য। আবু বকর সিদ্দিক বাহিনীর আমির খালিদ বিন ওয়ালিদের কাছে এই মর্মে চিঠি পাঠিয়ে দিয়েছিলেন যেন সেই অঞ্চলের যারা সকল পুরুষ যোদ্ধা যারা মুরতাদ হয়ে গিয়েছিল, ইসলাম ত্যাগ করেছিল, তাদেরকে হত্যা করা হোক, শাস্তি দেওয়া হোক এবং সেই অঞ্চলে যারা নারী এবং শিশু তাদেরকে বন্দি করা হোক। অপরদিকে আবু বকর সিদ্দিকের কাছে এই মর্মে সংবাদ আসলো যে খালেদ তাদেরকে তাদের সঙ্গে চুক্তি স্থাপন করেছেন, সন্ধি স্থাপন করেছেন, তাদের সঙ্গে তিনি আর যুদ্ধ করছেন না। এবং শুধু তাই নয়, সেখানে তাদের সর্দার মাজার মেয়েকে বিয়ে করে খালিদ বিন ওয়ালিদ আনন্দে রয়েছেন। আবু বকর সিদ্দিক খুবই রাগান্বিত হলেন এবং তিনি খুব কড়া ভাষায় খালিদের প্রতি চিঠি পাঠালেন। আবু বকর চিঠিতে লিখলেন, হে উম্মে খালিদের পুত্র, তোমার অন্তরে দেখা যাচ্ছে কোনোই দয়ামায়া নেই। তুমি এমন এক মুহূর্তে মেয়েদের বিয়ে করেছ যখন তোমার ঘরের আঙিনায় 1200 মুসলিমের রক্তের দাগ এখনও শুকায়নি। খালিদ বিন ওয়ালিদ চিঠি পেয়ে প্রথম কথা বললেন যে মনে হচ্ছে এটা বামহাতি ব্যক্তির কাজ, অর্থাৎ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাজ। খালিদ বিন ওয়ালিদ তার অবস্থান স্পষ্ট করে জবাবি চিঠি লিখলেন। তিনি লিখলেন যে আমি নিজের আনন্দ ফুর্তি করার জন্য কিংবা ঘরের শান্তির জন্য বিয়ে করিনি। আমি এমন এক ব্যক্তির মেয়েকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছি, যদি আমি মদিনাও থাকতাম এবং মদিনা থেকে ইয়ামামাতে এসেও তাকে বিয়ের জন্য প্রস্তাব দেওয়া হতো তাহলে সেটাই উপযুক্ত হতো। আবু বকরের কাছে তিনি লিখলেন, কাজেই আপনি এমনটা ধারণা করবেন না যে আমি একটি পরাজিত দুর্বল মানসিকতা নিয়ে তার সর্দারের মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছি এবং এই বিয়ের মাধ্যমে দিন কিংবা দুনিয়ার কোনো বিধানই লঙ্ঘিত হয়নি। কাজেই খালিদ লিখেছেন, যদি আপনি আমার এই বিয়েকে দিন কিংবা দুনিয়ার কোনো কারণে অপছন্দ করেন তাহলে আমি আপনাকে অবশ্যই সন্তুষ্ট করব। অর্থাৎ খালিদ বিন ওয়ালিদ এই বিয়ের মাধ্যমে তিনি কোনো অপরাধ সংঘটিত করেননি। কাজেই বাকি রইল সেই মুহূর্তের কথা, যে মুহূর্তে 1200 মুসলিম শাহাদত বরণ করেছেন সেই মুহূর্তে এই বিয়ে কতটা উপযুক্ত হলো। খালিদ বলেছেন, শহীদদের প্রসঙ্গে আমার বেদনা, আল্লাহর কসম, যদি শোকের আবেগ কোনো জীবিত ব্যক্তিকে চিরঞ্জীব করত কিংবা কোনো মৃত ব্যক্তিকে জীবন ফিরিয়ে দিত তাহলে অবশ্যই তাদের প্রতি আমার শোকের আবেগ জীবিত ব্যক্তিকে চিরঞ্জীব করত এবং মৃত ব্যক্তির দেহে জীবন ফিরিয়ে দিত। যুদ্ধের বীরত্ব প্রসঙ্গে খালিদ লিখেছেন, যুদ্ধের ভয়াবহ অবস্থায় এমনভাবে আমি শত্রুদের উপরে ঝাঁপিয়ে পড়ে যুদ্ধ করেছি, একটি পর্যায়ে আমার জীবনের ব্যাপারে আমি সম্পূর্ণ নিরাশ হয়ে গিয়েছিলাম এবং আমার দৃঢ় বিশ্বাস জন্মেছিল এই যুদ্ধেই আমার মৃত্যু হবে। খালিদ বিন ওয়ালিদ তিনি কোনো যুদ্ধেই কোনো ধরনের শিথিলতা প্রদর্শন করেননি, অত্যন্ত বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছেন এবং এই বিষয়টি খালিদ বিন ওয়ালিদ এখানে খলিফার কাছে আবারও স্পষ্ট করে তুলে ধরলেন। খালিদ বিন ওয়ালিদের একটি বিখ্যাত উক্তি মুসনাদ আহমদে এসেছে, সেখান থেকে আমরা জানি খালিদ তিনি বলেছেন যে যদি তাকে তিনটি প্রস্তাব দেওয়া হয় তার মধ্যে প্রথম দুইটি প্রস্তাব যদি এরকম হয় যে তাকে একজন সুন্দরী নারী বিয়ের প্রস্তাব দেওয়া হচ্ছে যাকে তিনি ভালোবাসেন, অথবা যদি এমন প্রস্তাব দেওয়া হয় যে একজন পুত্র সন্তানের জনক তিনি হবেন, তিনি সেই বিষয়ের অপেক্ষায় রয়েছেন। বিপরীতে যদি এই প্রস্তাব দেওয়া হয় যে একটি ঠান্ডা শীতের রাতে একটি বাহিনীর সদস্য হয়ে তুমি অপেক্ষায় থাকবে এবং আগামীকাল ভোরে শত্রুদের সঙ্গে তোমার মোকাবেলা হবে, খালিদ বলছেন যে তিনি শেষ বিষয়টাকেই আগের দুইটি বিষয়ের থেকে বেশি পছন্দ করবেন এবং বেছে নেবেন। একজন সুন্দরী নারীর সঙ্গে বিয়ের অপেক্ষায় থাকা কিংবা পুত্র সন্তান জন্ম লাভ করবে সেই খুশির অপেক্ষায় থাকার থেকে খালিদ বিন ওয়ালিদ তার নিজের জওয়ানে বলেছেন যে একটি ঠান্ডা শীতের রাতে শত্রু বাহিনীর হামলার অপেক্ষায় থাকা এটা আমার জন্য বেশি প্রিয়। কাজেই খালিদ বলছেন আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি জিহাদে সামিল হওয়ার জন্য। খালিদ বিন ওয়ালিদ প্রত্যেকটি যুদ্ধেই বীরত্বের সঙ্গে যুদ্ধ করতেন এবং শাহাদাত ছিল তার ইচ্ছা, আন্তরিক ইচ্ছা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে সাইফুল্লাহ উপাধি দিয়েছেন, আল্লাহর তরবারি উপাধি দিয়েছেন এবং বলেছেন আল্লাহ এই তরবারিকে উন্মুক্ত করেছেন কাফের এবং মুনাফিকদের উপরে, তিনি যদি যুদ্ধে শহীদ হয়ে যেতেন তাহলে কাফেররা একটি অপবাদ রচনা করার সুযোগ পেয়ে যেত। তারা বলতো যে আল্লাহর তরবারিকে আমরা ভেঙে ফেলেছি। কাজেই তাকদীরের বিধান এটাই ছিল যে খালিদ বিন ওয়ালিদ তিনি স্বাভাবিকভাবে বিছানাতেই মৃত্যুবরণ করবেন, যদিও তার দেহে বিন্দুমাত্র জায়গা খালি ছিল না যেখানে কোনো আঘাত বা ক্ষতের চিহ্ন ছিল না। তিনি মারাত্মকভাবে যুদ্ধ করতেন, শত্রুদের মাঝে এমনভাবে নিজেকে ছুড়ে দিতেন যেখান থেকে জীবিত অবস্থায় ফেরত আসার আর কোনো সুযোগ থাকতো না। কিন্তু তাকদীরের বিধান অনুসারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিছানাতেই মৃত্যু নির্ধারণ করেছেন। কাজেই খালিদ মৃত্যুর সময় আফসোস করে বলছিলেন, আজকে আমার মৃত্যু হচ্ছে বিছানায় একটি গবাদি পশুর মতো, যেভাবে একটি বুড়ো উট মৃত্যুবরণ করে সেভাবে বিছানায় শুয়ে আমার মৃত্যু হচ্ছে। খালিদ বলেছেন, কাজেই কাপুরুষদের চোখ যেন কখনো ঘুম না দেখে, কাপুরুষদের চোখ যেন কখনো ঘুমাতে না পারে। অর্থাৎ যুদ্ধে গেলেই কেউ মৃত্যুবরণ করবে আর ঘরে বসে থাকলে জীবিত থাকবে অনন্তকাল, বিষয়টি কখনোই এরকম নয়। যুদ্ধে যাওয়া কারো হায়াতকে কমিয়ে দেয় না। খালিদ বিন ওয়ালিদ কাজেই যারা কাপুরুষতার কারণে যুদ্ধ বা জিহাদকে পরিত্যাগ করে তাদেরকে ভর্ৎসনা করেছেন এবং এটাই ছিল খালিদ বিন ওয়ালিদের জীবনের শেষ উক্তি, কাপুরুষদের চোখ যেন কখনো ঘুমাতে না পারে। কাজেই আবু বকর সিদ্দিকের কাছে খালিদ বিন ওয়ালিদ তার এই বিষয়গুলোকে স্পষ্টভাবে তুলে ধরলেন যে যুদ্ধে তিনি এমনভাবে যুদ্ধ করেছেন যে তার দৃঢ় বিশ্বাস জন্মে গিয়েছিল ইয়ামামার সেই যুদ্ধেই তিনি মৃত্যুবরণ করবেন। এবং শেষ পর্যন্ত যে চুক্তি সংঘটিত হয়ে গেল, খলিফা নির্দেশ দিয়েছেন পুরুষদেরকে হত্যা করার জন্য, নারী শিশুদেরকে বন্দী করার জন্য, সেখানে খালিদ তাদের সঙ্গে চুক্তি স্থাপন করেছেন কাউকে বন্দি করতে পারবেন না, সেই বিষয়ে খালিদ লিখেছেন, মাজাহ আমার সঙ্গে যে প্রতারণা করেছে সেই বিষয়ে আমি চিন্তাভাবনা করেই সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমার তো আর গায়েবের জ্ঞান নেই, অর্থাৎ অদৃশ্যের বিষয় এটা তিনি জানেন না। অদৃশ্যের বিষয় জানার কোনো ক্ষমতা খালিদ বিন ওয়ালিদের ছিল না। এবং খালিদ লিখেছেন যে চুক্তির মাধ্যমে বাহ্যিকভাবে তিনি যতটুকু দেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের কল্যাণী করেছেন, তিনি তাদেরকে সেই ভূখণ্ডের মালিক বানিয়ে দিয়েছেন এবং চূড়ান্ত শুভ পরিণাম এটা মুত্তাকিদের হয়ে থাকে। খালিদ বিন ওয়ালিদের চিঠি পাওয়ার মাধ্যমে আবু বকর সিদ্দিকের বিভিন্ন সন্দেহ সংশয় দূর হয়ে যায়, আবু বকর কিছুটা নমনীয় হন এবং একই সময়ে কুরাইশদের মধ্যে কয়েকজন বিশিষ্ট ব্যক্তিও তারা খালিদ বিন ওয়ালিদের পক্ষে কথা বলছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন আবু বারাজা আল আসলামি। তিনি বলেন, ইয়া খলিফাতু রাসূলিল্লাহ, হে আল্লাহর রাসূলের খলিফা, কাপুরুষোচিত কোনো কারণ কিংবা বিশ্বাসঘাতকতামূলক কোনো কাজ খালিদ করেননি। তিনি শাহাদাতের আশায় অত্যন্ত সাহসিকতার সঙ্গে লড়াই করেছেন, ধৈর্য প্রদর্শন করে তিনি সাফল্য লাভ করেছেন এবং চুক্তির ব্যাপারে তিনি কোনো ধরনের ভুল করেননি, কারণ তার কাছে সেই নারীদেরকে পুরুষ যোদ্ধা হিসেবেই উপস্থাপন করা হয়েছিল। কাজী আবু বকর সিদ্দিক তার সন্দেহ সংশয় দূর হয়ে যায় এবং তিনি বললেন আবু বারাজাকে যে তুমি সঠিক কথাই বলেছ এবং খালিদের চিঠির থেকেও তোমার কথাগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ। ইয়ামামার যুদ্ধে বিজয় অর্জন করার পরেও খালিদ বিন ওয়ালিদ সেই অঞ্চলে প্রায় 2 মাস অবস্থান করেন এবং পরবর্তীতে আবু বকর সিদ্দিক সরাসরি তাকে ইয়ামামা থেকে পাঠিয়ে দিয়েছিলেন পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে বিজয় অভিযান পরিচালনা করার জন্য। এবং এভাবেই ইয়ামামার যুদ্ধের ঘটনাগুলো পরিসমাপ্তিতে চলে আসে। ওসল্লাহু তাআলা আলা সাইয়িদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
রেইনড্রপস মিডিয়া অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.raindrops.media, আমাদের ফেসবুক পেজ facebook.com/raindropsmedia এবং আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/raindropsmediaorg2015।